الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في موضع آخر ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। ইল্লা যে আছে একমাত্র, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটি উদ্দেশ্য, তা হচ্ছে লিয়াবুদুন, যাতে করে আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহ, তাহলে মানুষ সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদতের অর্থ কি? কোরআনে যে ইবাদত শব্দটি ব্যবহার হয়েছে এর অর্থ কি, এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রসিদ্ধ তাফসীর রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোরআনে কারিমে যে কোনো আয়াতে ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, যে কোনো ভাষায় অবুদু লিয়াবুদুন, যেমন কোরআনে অবুদু রয়েছে অনেক জায়গায়, ইয়া আইয়ুহান নাসু অবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা তৃতীয় রুকু, কি হে মানুষ তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এখানে অবুদু বলা হয়েছে, কি অর্থ এর? ওয়াহিদু, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করো, মানে আল্লাহর একত্ববাদের সাথে ইবাদত করো, নামাজ পড়ো একমাত্র আল্লাহর জন্য, রোজা রাখো একমাত্র আল্লাহর জন্য, যাকাত দাও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, হজ করো একমাত্র আল্লাহর জন্য, সিজদা করো একমাত্র আল্লাহর জন্য, দোয়া করো একমাত্র আল্লাহর জন্য, ভয় করো ভয় করার মতো একমাত্র আল্লাহকে, ভালোবাসো ভালোবাসার মতো একমাত্র ভালোবাসা আল্লাহকে, এবং আল্লাহর জন্য ভালোবাসো। যদি অন্যকে ভালোবাসি আমরা, কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য, যে আল্লাহর আদেশ, রসুলকে ভালোবাসতে হবে, কেন ভালোবাসি? আল্লাহর আদেশ তাই, মাতা পিতাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, কার আদেশ? আল্লাহর আদেশ তাই। পক্ষান্তরে যে মুশরিক হয় সে তার দেবী দেবতাকে ভালোবাসে, যে পীরের পূজা মাজার পূজা করে তার অলিকে তার পীরকে ভালোবাসে, কার মতো ভালোবাসে? ইউহিব্বুনা কাহুব্বিল্লাহ, কোরআনে আল্লাহ বলেছেন আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কিছু লোক এমন আছে মুশরিক প্রকৃতির, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদা, আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে কি করে, অন্যকে শরীক স্থাপন করে। আমদাদ নিদ্দুনের বহুবচন, নিদ্দুন মানে শরীক, অংশীদার, একবচন দিয়েও হাদিসে ব্যবহার হয়েছে। সবচেয়ে বড় গুনাহ আইয়ু যামবে আযামু, সবচেয়ে বড় গুনাহ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর অংশীদার স্থাপন করলে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, নিদ্দুন ব্যবহার করা হয়েছে। আর ওরই বহু বচন জমা এই কোরআনের আয়াতে রয়েছে, আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদান, নিদ্দুনের বহু বচন, মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে কিছু লোক আছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সূরা বাকারা দ্বিতীয় পারায় আছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ভালোবাসে তাদেরকে, মানে ওই শরীকদেরকে। এখানে শুধু বলা হয়নি পুতুলকে, যে বলবেন শুধু এটি হিন্দুদের ক্ষেত্রে বা পৌত্তলিকদের ক্ষেত্রে, মক্কার মুশরিকদের ক্ষেত্রে, তাদেরকে ভালোবাসে মানে যারাকে শরীক বানিয়েছে, সে পুতুল প্রতিমা হোক, 1400 বছরের যুগে জাহিলিয়াতের যুগের কুরাইশদের মক্কার মুশরিকদেরই হোক, আর হিন্দু মুশরিকদেরই হোক, আর কবর পূজারি মুশরিকদেরই হোক, ইউহিব্বুনাহুম, তাদেরকে ভালোবাসে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো, মানে মুমিন যেমন আল্লাহকে ভালোবাসে বা আল্লাহকে যেমন ভালোবাসা উচিত, সেই ভালোবাসা কাকে দান করে? দেবী দেবতা, ওলি আউলিয়া, প্রতিমা পুতুল, কবর মাজার, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু সত্যিকার যে মুমিন সে তাদের চাইতে অনেক বেশি, তারা যেমন বাতিল মাবুদকে, ওলি পীরকে, মাজারকে ভালোবাসে, ওর চাইতে অনেক বেশি আল্লাহকে ভালোবাসে। তাহলে আমরা যদি মুমিন হই, মুয়াহ্হিদ হই, তাহলে আমরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, কিসের উদ্দেশ্যে? তার ইবাদত, অর্থাৎ তার লিয়াবুদুন, মানে লিয়া ইয়াহেদুন, তাহলে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর মোতাবেক তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা, একত্ববাদের প্রতি বিশ্বাস করা, একত্ববাদের স্বীকারোক্তি দান করা, ইকরার করা, শাহাদাত দান করা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, এবং একত্ববাদের বাস্তবায়ন করা, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করার মাধ্যমে, এর নাম না তাওহীদ, আর এই হচ্ছে ইবাদত। পক্ষান্তরে যদি অন্তরে শিরক ঢুকানো থাকে, মুশরিক, কথায় যদি শিরিক করে, ইয়া গাউসুল আজম বলে, ইয়া গরিব নামাজ বলে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, তাহলে কি করলো? শিরিক করলো, কথার দ্বারা শিরিক হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহকে সে নষ্ট করে দিল, স্বীকার করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই স্বীকারোক্তিকে, কালমা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতকে ধ্বংস করে দিল এই শিরিক দ্বারা। এরকম যদি কাজে কর্মে মানে এবাদত বান্দাগীতে শিরক করে তাহলে সে মুশরিক হয়ে গেল। তিনটি ক্ষেত্র রয়েছে, অন্তর দ্বারাও শিরক হয়, কথার দ্বারাও শিরক হয়, আর আমলের দ্বারাও কাজে কর্মে বিভিন্ন রকম এবাদত বান্দাগীর মাধ্যমে শিরক হয়। আল্লাহ এবাদতের জন্য অর্থাৎ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে পৃথিবীর সৃষ্টির সেরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে অনেক মখলুকাত আল্লাহ রয়েছে। আমাদের দেশের মানুষরা বলে 18,000 প্রাণী, শুনেছেন কথাটি? যদি হাদিস কোরআনের কিছু পাওয়া যায় না, অসংখ্য প্রাণী রয়েছে এটুকু পাওয়া যায়। 18,000 মখলুকাত, 18,000 প্রাণী আমাদের দেশের বক্তারা বলে, দুর্বল কথা বা ভিত্তিহীন কথা, কিন্তু অসংখ্য প্রাণী, তার চেয়ে তো অনেক বেশি আছে। তো অসংখ্য প্রাণীর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? মানুষকে। তাহলে পৃথিবীর সৃষ্টির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বান্দেগী। সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে সারা পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বান্দেগী। তাহলে আমাদের দেশের বিদাতপন্থীরা যা বলে যে নবী না সৃষ্টি হলে পৃথিবীর সৃষ্টি হতো না, তাহলে তার অর্থ এই হয় যে পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে নবীর সৃষ্টি, পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে নবীর সৃষ্টি, নবীর সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না। এ কোরআনের আয়াত বিরোধী নয়, এ গুমরা আকিদা, কবর মাজার পূজারীদের বিদাতীদের আকিদা যে নবী না পয়দা হলে, রসুল না পয়দা হলে না হইতো আর কিছু পয়দা, এসব গজল আমাদের দেশে আছে। না, সারা পৃথিবীর কিছু না হইতো আরশ কুরসি, আল্লাহ আরশ কুরসিও হইতো না, নবী না হইলে না হইতো আরশ কুরসি, না হইতো লৌহ কলম, না লৌহে মাহফুজ হইতো, না তকদির লিখা হইতো, না কলম হইতো, আউযুবিল্লাহ। আছে কোথায় সব কথাবার্তা? আল্লাহর কিতাব কোরআনে না রসুলের হাদিসে? তাদেরকে জিজ্ঞেস করতে হয়, বিদাতীদেরকে। তো যাই হোক, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর মানুষ শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর ইবাদতের, তারপরে জিনকে দায়িত্ব দিয়েছেন, আর বাকি অন্যান্যদেরকে এই দায়িত্ব না দিলেও তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। কোরআনে এরকম অনেক আয়াত রয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহর কি করে, যা কিছু, যে কেউ শুধু নাই, যা কিছু, গাছপালা হোক আর পাথর জামাদাতি হোক, পাহাড় পর্বতই হোক, বাড়ি ঘরই হোক, আর কোন সৃষ্টি হোক, কীট পতঙ্গ হোক, যা কিছু আছে আকাশে এবং জমিনে, সাব্বাহু লিল্লাহ, আল্লাহর তসবিহ বয়ান করে। আরো আছে সাজদার কথা, ইল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল, আকাশ এবং জমিনে যা কিছু আছে, যে কেউ আছে কি করে, আল্লাহর, আল্লাহকে সিজদা করে। বরং আরো স্পষ্ট সূরা বনী ইসরাঈল, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে, সেই মানে বস্তু, এমন কোন বস্তু নেই যে ইউসাব্বিহু বিহামদিহি আল্লাহর প্রশংসার সাথে তসবিহ করে না, তসবিহও করে মানে আল্লাহর কি করে, পবিত্রতার ঘোষণা করে আর প্রশংসাও করে। ওয়ালাকিন, কিন্তু, লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবির ধরন, তরিকা, নিয়ম কোন ভাষায় কিভাবে করছে তা বুঝো না, তাফকাহুনা, তোমরা বুঝো না, উপলব্ধি করতে পারো না, তসবিহ করে করে আল্লাহ বলেছেন, বরং হামদ করে তসবির সাথে সাথে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আল্লাহরই সমস্ত প্রশংসা, সারা বিশ্বের সবকিছুই, সমস্ত বস্তু, এই ইবাদত বান্দেগী করে, আর প্রশংসা করা ইবাদত, তসবিহ করা ইবাদত না, ইবাদত নয়। তাহলে সবকিছুই সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, এবং আল্লাহর ইবাদতে সবাই নিয়োজিত, সবকিছুই নিয়োজিত। শুধু মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াকাসিরুম মিনান নাস, আল্লাহ যদিও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সূরা হজ এই আয়াতটি রয়েছে, কিন্তু সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে না, সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে না। এই ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, ওয়াকাসিরুম মিনান নাস, অনেক মানুষ আল্লাহর ইবাদত করে। তাহলে অনেক মানুষই আছে যারা আল্লাহর ইবাদত করে না, হয় নাস্তিক আর না হয় মুশরিক, কাফের, মুনাফিক, এরা আল্লাহর ইবাদত করে না। এই জন্য আল্লাহ সমস্ত মানুষের ইবাদতের কথা বলে। তাহলে মানুষ, এই জন্য যারা আল্লাহর ইবাদত করে না তারা কীট পতঙ্গ চাইতে নিকৃষ্ট। সবকিছুই আল্লাহর তসবিহ করে, আল্লাহর হামদ করে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহর গুণগান করে, কিন্তু সমস্ত মানুষ করে না, কাসির মিনান নাস, অনেক মানুষ করে, অনেক মানুষ করে না। তো যেসব মানুষরা আল্লাহর হামদ করে, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহর সমস্ত প্রশংসা বলে না, আল্লাহ যে দোষমুক্ত এই ঘোষণা করে না, অর্থাৎ তসবিহ, আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে না, তারা তাহলে কীট পতঙ্গের চাইতেও, পোকা মাকড় চাইতেও নিকৃষ্ট কিনা? এই কথাই কোরআন আল্লাহ বলেছেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতেও আদাল, নিকৃষ্ট। তাহলে যে কোনো বস্তু যখন আল্লাহর তসবিহ বয়ান করে, একেবারে নোংরা থেকে নোংরা জায়গায় যে পোকা মাকড় থাকে, পেশাব পায়খানাতে যে পোকা থাকে, সেই পোকা মাকড় গুলিও আল্লাহর কি করে, তসবিহ বয়ান করে, আল্লাহর প্রশংসা করে। যেখানে ওয়াইন মিন শাইইন আল্লাহ বলেছেন, যে কোনো জিনিস, তাহলে ওর চাইতে নিকৃষ্ট হবে কিনা যদি মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী না করে, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সে পোকামাকড় জাহান্নামে যাবে না, জাহান্নামে কারা যাবে, ওই যে অনেক মানুষ যারা আল্লাহর ইবাদত করেনি, অনেক জিন যারা আল্লাহর ইবাদত করেনি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি, এখানে কাসীরান আল্লাহ বলেছেন, অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম জিনস, কার জন্য সৃষ্টি করেছি, লি জাহান্নামা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, ওরা জাহান্নামে যাবে। তো এই আয়াতটি হচ্ছে এই কিতাবু তাওহীদের প্রথম আয়াত। এই আয়াত দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, তাওহীদের জন্য, যে তাওহীদের কিতাব আমি আরম্ভ করছি, এমন একটি বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করছি বা কলম ধরছি যে বিষয়ের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দ্বিতীয় আয়াত কি আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এর অর্থ কি, ওয়ালাকাদ মানে হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই লাম মানেও নিশ্চয়, কাদ মানেও নিশ্চয়, তাহলে ডবল নিশ্চয় হয় কিনা, নিশ্চয় নিশ্চয় আমি সৃষ্টি করেছি, ওয়ালাকাদ মানে শাব্দিক অর্থ বোঝানোর জন্য বলছি, যদিও ভাষার অলঙ্কারে হয়তো কোনো ভাষায় ব্যবহার হয় না ওইরকম, সেটা আলাদা কথা, কিন্তু লাম মানেও অবশ্যই বা নিশ্চয়, আর কাদ মানেও নিশ্চয় অবশ্যই বা নিঃসন্দেহ, এক কথায় তাকিদ উদ্দেশ্য, ডবল তাকিদ, তাই না। আর একটা আরবি গ্রামারে তাকিদ আছে, ট্রিপল তাকিদ, ওখানে আরবি গ্রামার আছে যে যেখানে লাম এবং কাদ ব্যবহার হয়েছে সেখানে একটা শপথের বাক্য উজ্জ্বল আছে, মানে আল্লাহ যেন শপথ করছেন, তাহলে শপথ করাটা আর একটা তাকিদ, কেন শপথ করে মানুষ, আরো জোর দেওয়ার জন্য কথা ঠিকই, জোরালো ভাবে কোনো কিছু বর্ণনা করার জন্য, তাহলে এখানে শপথ রয়েছে, তাহলে ট্রিপল তাকিদ রয়েছে, ওয়ালাকাদ বাআসনা নিশ্চয়ই আমি প্রেরণ করেছি, বাআসা মানে প্রেরণ করা, বাআসা মানে পাঠানো, বাআসার আরেকটি অর্থ হয় উত্থিত করা, এই জন্য কবর থেকে উঠানোকে বলা হয়েছে আল বাস, বাদাল মৌত, মৃত্যুর পরে পুনরুত্থান, আর বাআসা মানে পাঠানো হয়, প্রেরণ করা, কোনো কাউকে কোনো দূতকে পাঠালেন বাআসা বলা হয়। তো আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ বলছেন আমি প্রেরণ করেছি, বাআসনা ফি কুল্লি উম্মাতিন প্রত্যেক জাতিতে, রাসূলান এক একটি করে রাসূল প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছে, আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক এক গোত্র এক এক এলাকায় এক এক অঞ্চলে একটি করে রাসূল পাঠাতেন, এই জন্য একই যুগে দেখা গেছে বনি ইসরায়েলদের যুগে একই যুগে একাধিক রাসূল থেকেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যুগে, মুসার যুগে হারুন, এইভাবে ইসমাইল ইসহাক, এইভাবে অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছেন, কিন্তু শেষ রাসূলকে যে আল্লাহ পাঠিয়েছেন সারা বিশ্বের জন্য, একজন রাসূল কিন্তু সারা বিশ্বের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন বলেছেন আল্লাহ, সারা বিশ্ব জাহানের রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন, তাহলে সারা বিশ্ব জাহানের জন্য এসেছেন, আরব অনারব সাদা কালো সবার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূলকে পাঠিয়েছেন। বরং আরেকটি আয়াতে আছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, এখানে আরো স্পষ্ট, বাশিরান ওয়া নাযীরা, সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন, বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জাতিকে না জানিয়ে ছেড়ে দেননি, তার মানে এই নয় যে প্রত্যেক যুগে থেকেছে মধ্যখানে গ্যাপ হয়েছে, কিন্তু তাদের কাছে আগের রাসূলের রেসালাতের পয়গাম পৌঁছেছে, এমনটা হয়নি যে তাদের কাছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে কোনো জ্ঞানই পৌঁছিল, নলেজ আসলো না, আর আল্লাহ জিজ্ঞেস করে নেবেন যে তুমি পরকালে কেন বিশ্বাস করনি, আল্লাহ কেন বিশ্বাস করনি, কেন শিরিক করেছো, না এরকম হয়নি। এর অর্থ এই না যে প্রত্যেক যুগে যুগের নবী থেকেছে, তাহলে ঈসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে প্রায় 550 বা 600 বছর ধরে কোনো নবী ছিল না, ঠিক কিনা, কিন্তু তাদের কাছে রেসালাতের জ্ঞান ছিল, পরকালের জ্ঞান ছিল, আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল, জ্ঞান থাকা সত্ত্বেও তারা যদি শিরিক করে, যেমন এখন 1400 বছর গেছে আর কোন রাসূল আসেননি, আর কিয়ামত পর্যন্ত আসবেন না কোন রাসূল, আল্লাহ বলে দিয়েছেন তো খাতামুন নবীন চলে আসেন, শেষ নবী, আর কোন নবী আসবে না, কেউ যদি দাবি করে সে মিথ্যুক, কাজাব নবী, শেষ নবী হয়ে খাতাম মানে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে নবুয়াতে রেসালাতে, আর কোন নবী আসবেন না, কিন্তু অনেকেই শিরিক করছে, পুতুল পূজা করছে, অনেকেই কবর মাজার পূজা করছে মুসলিম হওয়া সত্ত্বেও, তাহলে কি এরা কি এই হজ্জত পেশ করতে পারবে যে আল্লাহ আমাদের কাছে তো রসুল আসেনি, না পেশ করতে পারবেন না, এবং এই ওজর গ্রহণযোগ্য নয়, কারণ তাদের কাছে রেসালাতের জ্ঞান রয়েছে, আল কোরআন অবিকৃত অবস্থায় রয়েছে, আগের কিতাবগুলি তো বিকৃত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের এমন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যে কোরআন অবিকৃত রয়েছে, রাসূলের হাদিস মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে সুরক্ষিত রয়েছে, তাতে কোনো বিকৃতি ঘটেনি, তারপরে অসংখ্য উলামায়ে কেরাম যারা হকের দাওয়াত দিচ্ছেন, সত্যের দাওয়াত দিচ্ছেন, এবং আল্লাহ মানুষকে বিবেক দান করেছেন যে হক না হকে পার্থক্য করা, তাওহীদ এবং শিরকে পার্থক্য করা, সত্য এবং মিথ্যা যাচাই করার, এরকম আল্লাহ জ্ঞান বিবেকও দিয়েছেন, যার ফলে একথা বলতে পারবে না যে আমাদের দেশে তো আলেম ছিল, তারা তো বলতো যে মাজারের মাধ্যমে আল্লাহকে পাবো, হ্যাঁ পীরকে সিজদা করলেও পীরের মুরিদ হলে আল্লাহকে পাবো, না, শুনবেন আল্লাহ। কেন্দ্রীয় ব্যক্তি তোমার রাসূলুল্লাহ, তুমি কলমা মুহাম্মদ রাসূলুল্লাহর পড়েছো, শাহাদাত দিয়েছো, শাহাদাতাইন দুটি সাক্ষী, একটি হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আর একটি হচ্ছে আদর্শ রাসূল ছাড়া আর কারো মানবো না, দুই শাহাদাত দিয়েছো তো তুমি, তৃতীয় শাহাদাত কোথায়? অমুক তরিকা ও মানবো তার সাথে, এরকম কোন সাক্ষী দিয়েছি আমরা? না সাক্ষী দিইনি। তাহলে ও জহাদ কি চলবে? চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুই শাহাদাত দিয়েছি, একমাত্র আল্লাহর ইবাদত করবো, একমাত্র তরিকা রাসূলুল্লাহর মানবো, এই অঙ্গীকার করেছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছেন, এর অর্থটা বুঝে নিতে হবে আপনাকে। কেউ যদি এরকম ভাবে জিজ্ঞেস করে যে মধ্যখানে গ্যাপ তো, হ্যাঁ ঈসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গ্যাপ, মুসা এবং ঈসার মাধ্যমে গ্যাপ, মধ্যখানে গ্যাপ, তা আপনি এর জবাব কি দেবেন? যে গ্যাপ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রেসালাতের, আখেরাতের, ইমানিয়াতের এবং সৎ আমলের জন্য যে জ্ঞান মানুষকে দেওয়া প্রয়োজন সেই জ্ঞান তাদের কাছে ছিল, পৌঁছে দিয়েছেন। তারপরে যদি তারা ছেড়ে দেয় তাহলে তাদের দোষের কারণে তারা আল্লাহর কাছে ধরা খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে তাদের পকড়াও হবে। তো ফি কুল্লি উম্মাতিন অর্থ প্রত্যেক জাতিতে যার মাধ্যমে তাদের কাছে আল্লাহর দিন, আল্লাহ প্রদত্ত দিনের জ্ঞান পৌঁছে গেছে। ফি কুল্লি উম্মাতিন রাসূল, আনি ইবাদুল্লাহ, এবং প্রত্যেক রাসূলের মৌলিক দাওয়াত, আসল বিষয়বস্তু যেটি, সেটি কি ছিল এখানে বয়ান করা হয়েছে, কি ছিল? আনে ইবাদুল্লাহ, এখানে ইবাদু বলা হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর বলবেন না। তাহলে একমাত্র কি করো, আল্লাহর ইবাদত করার অর্থ কি হলো? তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ সহ প্রতিষ্ঠা করো, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করো। তাহলে আল্লাহর একত্ববাদ, এক আল্লাহ, এই কথা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, মূসা, ঈসা, ইব্রাহিম, ইউসুফ ইত্যাদি, যত আম্বিয়া এবং রাসূল এসেছেন যাদের নাম আমরা জানি, আর অনেক আম্বিয়া এবং রাসূল এসেছেন যাদের নাম কোরআনে বা হাদিসে উল্লেখ করা হয়নি, কিন্তু তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে, যে অনেক রাসূল এসেছেন যাদের ঘটনা আমি বর্ণনা করিনি আর তাদের ইতিহাস লিখা হয়নি, তখন ইতিহাস চর্চা ছিল না লিখা, আর আল্লাহ না বয়ান করলে আমাদের জানার আর কোনো উপায় নেই যে আর অন্য কোন রাসূল ছিলেন এই ২৫ জন ছাড়া, ঠিক না? ২৫ জনের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন, সমস্ত রাসূল তাদের ঘটনা বলি বর্ণনা করা হয়ে থাক কোরআনে আর না বয়ান করা হয়ে থাক। সমস্ত রাসূল কিসের দাওয়াত দিয়েছেন? একমাত্র আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করো, মানে ইবাদুল্লাহ, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করো, আল্লাহর তাওহীদের সাথে ইবাদত বন্দেগী করো। যদি বলেন শুধু ইবাদত করো, তাহলে তো মুশরিকরা ইবাদত করে, করে না? হিন্দুরা উপাসনা করেন, উপাসনা করে না? হিন্দুরাও তাদের কুরবানি বলিদান করে না? করছে তো। হিন্দুরা তাদের হজ করে না? তাদের তীর্থস্থানে তারা হজ করছে, গয়া, কাশী, বৃন্দাবনের হজ করছে তারা। তারা বলে আল্লাহ আমরা তো হজ করেছি। বৌদ্ধরা হজ করে না? করছে তাদের তীর্থস্থানের। চলবে না, এই হজ আল্লাহর জন্য নয়, আল্লাহর একমাত্র একটি পবিত্র ঘর, শিরক মুক্ত থাকবে সেই ঘর, সেখানকার আল্লাহ হজ করতে বলেছেন, সেই ঘরের তওয়াফ করতে বলেছেন, তা তারা করে না। এবং একমাত্র এক রাসূলের তালিম, শিক্ষা, আদর্শ অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে, তা তারা করে না। তো ইবাদত তো করছে তারা, যে তারা উপবাস করছে, আমরা রোজা বলছি বা সিয়াম বলছি, তারা উপবাস বলছে, কিন্তু সে উপবাসকে মুক্তি দেবে? আল্লাহর জন্য করে না, দেবী দেবতার জন্য করছে। তাহলে ইবাদত তো করছে, কিন্তু ইবাদত শিরক যুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত না, তাওহীদ সহ ইবাদত নাই। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাওহীদ ছাড়া ইবাদত হয় না, আর এই তাওহীদের জন্য, একত্ববাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আনে ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। শুধু তাই বলে আল্লাহ ছেড়ে দেননি, আরো কি বলছেন? ওয়াজতানিবু আত-তাগুত, ওয়াজতানিবু তাগুত, এবং বাঁচো, ইজতিনাম মানে বাঁচা, বেঁচে থাকো, সতর্ক থাকো, ওয়াজতানিবু আত-তাগুত, তাগুত থেকে, তাগুত শব্দটি তাগা থেকে, আল্লাহ শব্দ সম্পর্কে এর আগে বলেছিলাম, এলাহ থেকে, আর তাগুত শব্দ তাগা থেকে, তাগা, তাগা মানে কি হয় কে বলতে পারেন? তাগা মানে কি? হ্যাঁ, সীমা লঙ্ঘন করা, তাগা মানে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। এ তাগা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে বিভিন্ন ক্ষেত্রে, ফেরাউনের ক্ষেত্রে যেমন ব্যবহার হয়েছে, আল্লাহ মুসাকে বলছেন, হারুনকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সূরা তহা আল্লাহ বলছেন, যাও ফেরাউনের কাছে মুসা, কারণ ফেরাউন কি হয়ে গেছে? তাগা, সীমা লঙ্ঘন করেছে, তার সীমানা পার করে গেছে, সে মখলুক সৃষ্টি, আর সে বলছে আমি আনা রব্বুকুম লাল, আমি রব, সে নিজেকে এখন মখলুক বলতে চায় না, গোলাম বলতে চায় না, সে বলছে আমার গোলামি কর, আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি প্রভু। সে বলছে মা আলেম তো লাকুম মিন ইলাহিন গায়রি, আমি এলাহ, অথচ সে আবেদ মাবুদ নাই, সে আবেদ দাস, কিন্তু সে বলছে না আমি মাবুদ, আমি পূজনীয়, আমার পূজা করতে হবে, তাহলে সীমা লঙ্ঘন করেছে না করেনি? আবেদ মাবুদের দাবি করলো, হ্যাঁ মারবুব রব হওয়ার দাবি করলো, মারবুব মানে যে লালিত পালিত হচ্ছে, আল্লাহ যার লালন পালন করছে, সে বলছে আমি লালন পালনকারী, আমি প্রতিপালক, তাহলে সীমা লঙ্ঘন করলো। এবং এছাড়াও অনেক অন্যায় এবং অপকর্ম পাপের দ্বারা সে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাগা বলেছেন এখানে, তাগুত শব্দ তাগা থেকে এসেছে, বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন, সীমা পার করে যাওয়ার অর্থে পানিকেও আল্লাহ এখানে বলেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বন্যায় যে সারা বিশ্বের যেসব অঞ্চলে মানুষ ছিল আল্লাহ প্লাবিত করেছিলেন, তো পানি এত বেড়েছিল যে আল্লাহ এখানে কি বলেছেন, ইন্না লাম্মা তাগাল মা ও হামালনাকুম ফিল জারিয়া, ইন্না লাম্মা তাগাল মা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, লাম্মা তাগাল মা, যখন পানি সীমা ছড়িয়ে গিয়েছিল, সীমা লঙ্ঘন করেছে, সীমাহীন পানি বেড়েছিল, নিচে থেকেও পানি উঠছে, এমনকি জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে, ওপর থেকে মুসুলধার এমন বৃষ্টি, মানে আকাশ ছিদ্র হয়ে গেছে, এত পানি বাড়া বেড়েছিল যে পাহাড়ে চড়েও নূহ আলাইহিস সালামের এক কাফের ছেলে, একটি ছিল ব্যতিক্রম, ভালো মানুষের ছেলে, যে ব্যতিক্রম ঘটে, আল্লাহ এখানে দেখিয়েছেন যে নূহের হাতে এই ক্ষমতা নেই যে নিজে গড়ে সুন্দর করে দেবো, এই ক্ষমতা নূহকে তুলে দেওয়া হয়নি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যতিক্রম দেখিয়ে দিয়েছেন যে নূহ তোমার চারটা ছেলে বা তিনটা ছেলে, চারটা ছেলের মধ্যে ভালো তো হবে কিন্তু একটা খারাপ হবে, এটা আমার কাজ ভালো মন্দ করা, তোমার কোনো ক্ষমতা নেই এখানে। আছে ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, যখন পানি সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তোমাকে বা তোমাদেরকে, মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন, ওই মুমিনদেরকে ওই যুগে সম্বোধন করেছেন, হামালনাকুম তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম, ফিল জারিয়া মানে নৌযানে, জলজাহাজে, জারিয়া বলে কিস্তিকে বা পানি জাহাজকে, সাফিনা প্রসিদ্ধ আরবি সাফিনা, ওই সাফিনাকে জারিয়াও বলা হয়, হামালনাকুম ফিল জারিয়া, তো তাগা এলো না, বললেন পানি সীমাহীন বাড়া বেড়েছিল, আল্লাহ তাগা বললেন, তাহলে তাগুত কে তাগুত কেন বলে, তাগুত থেকে বাঁচো মানে সীমা লঙ্ঘনকারী থেকে বাঁচো, তাগুত, তাগুত সীমা লঙ্ঘনকারীকে বলা হয়, বা যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে, সে সীমা লঙ্ঘন না করলেও তার সম্পর্কে পরবর্তী লোকেরা সীমা লঙ্ঘন করেছে, সেই ব্যক্তি তাগুত। আর যেই বস্তু সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে, যেই মতবাদ সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে, সেটি আল্লাহ প্রদত্ত নাই, আল্লাহ প্রদত্তের মতো তার বাস্তবায়ন আরম্ভ হয়েছে, এই মানব রচিত বিধান সম্পর্কে মানুষরা কি করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহর বিধানের মতো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে যে না এই বিধানই মুক্তি রয়েছে, মানুষের তৈরি বিধানে মুক্তি রয়েছে, আল্লাহ প্রদত্ত বিধানকে তারা ছেড়ে দিয়ে কুফরিতে নিমজ্জিত হয়েছে। তাহলে এগুলি আসবে এর আওতাতে, তাগুতের আওতাতে, সেজন্য বলছি তাগুত মানে যে বাড়াবাড়ি করেছে অথবা যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে, হয় নিজেই বাড়াবাড়ি করেছে আর না হলে তার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে। আল্লাহ বাঁচতে বলেছেন তাগুত থেকে, যে নিজে সীমা লঙ্ঘন করেছে অথবা তার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে তা থেকে বাঁচো, সে পুতুল প্রতিমায় হোক আর কবর মাজারি হোক আর মানব রচিত বিধান হোক। প্রসিদ্ধ তাগুত হচ্ছে পাঁচ প্রকার, এই পাঁচ প্রকারের তাগুতের কথা আজকে আপনাদেরকে শোনাই। প্রথম তাগুত, যে তাগুতের কথা কোরআনে ইউমেনুনা বিল জিবতে ওয়া তাগুত একটি আয়াত রয়েছে, জিবতের প্রতি ইমান রাখে, জিবতের তাফসির করেছেন, তাফসির কারবান জাদু সেহের, আর তাগুতের তাফসির করেছেন ইবলিস, ইউমেনুনা বিল জিবতে ওয়া তাগুত, জাদুতে বিশ্বাস করে এবং ইবলিসের আদর্শে বিশ্বাসী, তাহলে ইবলিসকেও তাগুত বলা হয়েছে, তাহলে ইবলিস শয়তানকে তাগুত কেন বলা হলো? তাগুত পাঁচ প্রকার, প্রথম প্রকার কি বললাম, তাহলে প্রসিদ্ধ পাঁচ প্রকার, না হলে এমনি তাগুত অনেক প্রকারের আছে, ইবলিস যে হচ্ছে শয়তানদের বুড়া নেতা, শয়তানদের বুড়া নেতা, এ বুড়া নেতা বসে আছে নেতৃত্ব দিচ্ছে, আর এ মরবে না, এখন থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসবে তখনই মরবে, যেই ইবলিস আদম আলাইহিস সালামের সেজদা অস্বীকার করেছিল, ইবলিস এ হচ্ছে শীর্ষস্থানীয় তাগুত, বাকি শয়তানগুলিও তাগুত, ঠিক না, তারা সীমা লঙ্ঘন করে না, কিন্তু ওইসব তাগুত শায়াতিনদের নেতা হচ্ছে, শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ এবং জিনের শয়তানদের নেতা হচ্ছে ইবলিস, ইবলিসের তারা অনুসরণ করে, ইবলিস আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সিজদা করতে বললেন ইবলিসকে, তখন ইবলিস অস্বীকার করলো, ফেরেশতারা করলেন, আদেশ পালন করলেন, তারা মুমিন থাকলেন, কিন্তু ইবলিস অস্বীকার করাই ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তো ইবলিস হচ্ছে তাগুতের নেতা এবং বড় তাগুত। ইবলিসকে তাগুত কেন বলা হলো, তার শাব্দিক অর্থের সাথে মিল আছে কিনা, সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘন করেছে না করেনি, আর করতেই আছে, সীমালঙ্ঘন করেছে আর করতেই আছে, সেখানে সীমালঙ্ঘন করলো, আল্লাহ বললেন সেজদা করতে হবে, করলো না, এবং তারপরে অসংখ্য মানুষ এবং জিনকে এই ইবলিস কি করতে আছে, পথভ্রষ্ট করে, কুফরি করিয়ে, শিরিক করিয়ে, নাস্তিক বানিয়ে, মুশরিক বানিয়ে, মুনাফিক বানিয়ে, বা বেনামাজি করে, ফাসেক করে, পাপাচারে লিপ্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইবলিস হচ্ছে এক নম্বরের তাগুত। দুই নম্বরের তাগুতের ব্যাখ্যা হচ্ছে অমান অবেদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে আর সেই ইবাদতের উপর সেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করে, বেঁচে রয়েছে এবং তার উপর সে সন্তুষ্টি প্রকাশ করে, অথবা যখন বেঁচে ছিল ওই রকম শিরকে দেখেছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে, তারপরে সে মারা যাওয়ার পরে তার কবরের পূজা হয়েছে বা তার প্রতিমূর্তির পূজা শুরু হয়েছে। আর যদি সতর্ক করে গিয়ে থাকে, নিষেধ করে গিয়ে থাকে, তারপরেও যদি তার পূজা করা হয় তাহলে সে তাগুত নয়, কিন্তু তারা তাগুতের পূজা করে, তারা তাগুতের পূজা করে। তাহলে তাগুত অমান অবেদা মিন দুনিল্লাহ হওয়ার আদিন, আল্লাহ ছাড়া অন্যের যদি ইবাদত হয় এবং তার উপর সে কি থাকে, সন্তুষ্ট থাকে, রাজি থাকলে সে তাগুত। তৃতীয় প্রকার হচ্ছে ওমান দাআ ইলা ইবাদাতি নাফসিহি, মোগলদের আমলে অধিকাংশ রাজারা দরবারে সিজদা করে, তো সিজদা সালামি বলা হইতো তাকে। বাদশাহ আওরঙ্গজেব ছাড়া, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব ছাড়া অধিকাংশ বাদশাহগুলি ছিল গোমরা পথভ্রষ্ট, যাদের দরবারে সিজদা হইত, সিজদা সালামি বলা হইত। জমিদাররা তাদের প্রজাদেরকে সিজদা করে, তো দরবারে গেলে সিজদা পড়তে হইত। তো তারা তাহলে সিজদার দিকে কি করে, আহ্বান করেছে, সিজদা করতে আমার দরবারে আসে, সিজদা করতে হবে, না হলে তার শাস্তি থাকতো। বিনা সিজদায় কি আসতে পারে তাদের দরবারে, সিজদা করে আসতে হবে। এরা হলো তাগুত, এরা হলো তাগুত, যে ব্যক্তি সিজদার দিকে আহ্বান করবে। আর চতুর্থ নম্বরের তাগুত হচ্ছে অমানিদ্দা আশাইয়ান মিন ইলমিল গায়ব, কেউ যদি গায়বের কথা, অদৃশ্যের কথা বা অদৃশ্যের কাজ সম্পর্কে জ্ঞান রাখার দাবি করে, কেউ যদি দাবি করে যে আমি গায়বের কথা জানি, এর আওতাতে কারা আসবে, গণক, জ্যোতিষী, যারা যারা হাতের রেখা দেখে বলে যে আপনার ভাগ্য খুব ভালো, আপনার চারটা বিয়ে হবে, আমাদের দেশের মানুষকে যদি বলে চারটা বিয়ে হবে তো বলে ভাগ্য খুব খারাপ, তাই না, অথচ খুশি হওয়া উচিত। যদি বলে তোমার ভাগ্য খুব ভালো, তোমার দশটা ছেলে মেয়ে হবে, বাপরে কি করে পুষব রে বাপ, ভাগ্য খারাপ, আজকালকার যুগে ভাগ্য খারাপ, যেটাকে জাহিলিয়াতের যুগের মক্কার মুশরিকরাও ভাগ্যবান মনে করত, যে ভাগ্যবান আমার দশ দশটা ছেলে মেয়ে আছে, বিশটা ছেলে মেয়ে আছে, গৌরব করতো যে আমার এতটি ছেলে মেয়ে। তাহলে ওই যুগের জাহেলি যুগের কাফের মুশরিকরাও এই আচরণে আজকালকার ফাসিক মুসলমান চাইতে ভালো, তাদের কাছে ইমানটা থাকলে অনেক ভালো হয়ে যেত এদের চাইতে, ঠিক না, যে একটার বেশি নেওয়া যাবে না, দুটোর বেশি নেওয়া যাবে না, যাদের মন মানসিকতা নিজেই খাওয়ায় আল্লাহ তাদের রাজ্জাক নন, হ্যাঁ কি করে খাওয়াবো, কি করে লালন পালন করব, এরা ওই জাহেলি যুগের মুশরিক চাইতেও এই তাওয়াক্কুলের দিক দিয়ে, আল্লাহ ভরসার দিক দিয়ে খারাপ। আল্লাহ যে রাজ্জাক, রেজিক দাতা, কাফের মুশরিকরা দেবী দেবতার পূজা করলো, তাদেরকে যখন বলা হয়তো কুল মাই ইয়ারযুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরযি, আকাশ জমিন থেকে কে আল্লাহ, কে রিজিক দিচ্ছে, তারা বলতো আল্লাহ, রিজিক দাতা লাত উজ্জা হবাল নয়, দেবী দেবতা নয়, রিজিক আল্লাহই দেয়, উপর থেকে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। আজকালকার ফাসেক মুসলমানরা এই দিক দিয়ে ওদের চাইতে নিকৃষ্ট, যারা বেশি বেশি ছেলে সন্তান পাওয়া কি আল্লাহর নিয়ামত মনে করত এবং মনে আল্লাহর দান, ভাগ্যবান হওয়া মনে করত। তো যারা হাতের রেখা দেখে বলবে যে আমি তোমার ভাগ্য সম্পর্কে জানতে পারছি যে তোমার ভাগ্য ভালো ও তোমার ভাগ্য খারাপ, খুব ভাগ্য খারাপ তোমার, তাহলে সে হচ্ছে তাগুত। আমাদের দেশের পীরেরা গায়েব জানার দাবি করে, তারা জিন বসে করে, জিন বসে করার পরে জিন তাদের কিছু খবর এনে দেয়, খোঁজ খবর দেয়, মুরিদ বেরিয়েছে বাড়ি থেকে কয়টার সময়, ওই এলাকার জিন দেখো তো, ওই এলাকার জিনের সাথে যোগাযোগ করছে, তাড়াতাড়ি করে সম্পর্ক করে সাথে সাথে এসে কানে কানে জানিয়ে দেওয়া হলো তাকে, নির্জনে ঘরে জানিয়ে নিল যে হ্যাঁ অমুক সময় বেরিয়েছে, বাসে চেপে এলো না কারে এলো, কিভাবে এলো, ট্রেনে এলো, হ্যাঁ রেডি করে বা তাকে সবকিছু বলে দিল যে আচ্ছা আপনি এভাবে এসছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না, রাস্তাতে এইরকম পাঞ্চার হয়েছিল গাড়ি না, সবকিছু বলতে পারছে পীর সাহেব, আরে বাপ, তারপরে পীরের মুরিদ না হয়ে আর যেতে পারে পীরে, এইভাবে মুরিদের সংখ্যা বাড়ানো হয়, জিন বসে করে জিনের ইবাদত করে, শিরক না করলে জিন বসে হবে না, কোনো মানুষকে সন্তুষ্ট না করলে সে বসে হবে, আপনার বাড়িতে কেউ চাকরি করতে আসবে যদি ওই রকমের বেতন না দেন, তাহলে আপনি এখানে বিদেশে এসেছেন আসবেন, বিনা পয়সা এক মাস চাকরি করেন তো করবেন না, এক্সিট লাগাও দেশে যাবো, বেতন দেয় না, কি জন্য থাকবো, তাহলে জিন যে গোলামি করছে সেই পীরের এমনি করে না, কি জন্য করছে, শিরিক করে, ওই জিন হচ্ছে মুশরিক জিন, আর জিনকে ডাকে, জিনকে আহ্বান করে শিরক করতে হয়, তখন জিন সাহায্য করে, অনেক গায়বের কথা, অদৃশ্যের কথা, অজানা কথা ওই পীর সাহেবকে জানিয়ে দেয়, আর পীর সাহেব লোকদের সামনে প্রকাশ করে যে আমি আল্লাহর এমন ওলি কামেল, কামেল ওলি, পীরে কামেল, যে আমার কাছে গায়বের খবর আসে আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আউযুবিল্লাহ। এভাবে মানুষকে প্রতারিত করে, ধোকা দেয়। তো যেই পীর বা যেই ব্যক্তি অদৃশ্য জানার দাবি করলো, সে কি সীমা লঙ্ঘন করলো? এটি হচ্ছে কার হক গায়েব জানা, অদৃশ্যের কথা জানা? আল্লাহর। আর আল্লাহর হক যে নিজের জন্য বরাদ্দ করতে চাইলো, সে সীমা লঙ্ঘন করলো। সুতরাং সে হলো তাগুত, সে তাগুত যে ইলমে গায়েবের দাবি করলো। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নামলে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, বলে দাও মানুষকে, লা ইয়ালামু, জানে না কেউ, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল, আকাশ জমিনে যে কেউ আছে, আকাশ এবং জমিনে, তাহলে আকাশে ফেরেশতা আছে, এমনকি ফেরেশতারও গায়বের কথা জানে না। যতটা আল্লাহ জানিয়েছেন তাদের ক্ষমতায় রেখেছেন ততটাই, তার বেশি জানে না। এই জন্য মানুষের হায়াত সম্পর্কে মালাকুল মত বলতে পারে, যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহ না দিয়ে দেন এই বছর, এই মালাকুল মত, এই মরণের ফেরেস্তা, তোমাকে এই বছরে এতটি লোকের, অমুক অমুক লোকের জান কবজ করতে হবে, রূহ কবজ করতে হবে, ততটাই জানে, তার আগ পর্যন্ত বলতে পারবে না সে। তাহলে আকাশে এবং জমিনে যে কেউ আছে, ফেরেস্তা হোক, জিন হোক, মানুষ হোক, আর অন্য কেউ হোক, গায়েব কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। অমায়া সরুন, এমনকি তারা জানেও না ইয়ানায়ুব আসুন কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে। তাহলে মরে যাওয়া পীর, বিশেষ করে এই যে আমাদের পীর পূজা, এই ক্ষেত্রে এই আয়াতটুকু কত প্রযোজ্য। অমায়া সরুন, তারাও জানে না যে কখন তাকে কবর থেকে উঠা হবে। আব্দুল কাদির জিলানি জানে না, খাজা মইনুদ্দিন চিশতি জানে না, শাহজালাল জানে না, কোন পীর জানে না যে তার কবর থেকে কখন কবর ফেটে উঠবে, সিংহায় ফুৎকার হবে, আর কখন উঠে গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। অমায়া সরুন, ইয়ানায়ুব আসুন, কখন তাকে উঠানো হবে। তো যে ব্যক্তি গায়বের দাবি করবে যে গায়বের খবর বা অদৃশ্যের কথা আমি জানি, সেই ব্যক্তি হচ্ছে তাগুত, সীমা লঙ্ঘন করল। পাঁচ নম্বরের তাগুত হচ্ছে ওমান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহর নাজেলকৃত বিধান, আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য কোন মানব রচিত বিধান দিয়ে যে ফয়সালা করল, বিচার করল, সে রাষ্ট্র পরিচালনা হোক, আর একজন কাজী বা হাকিম জজের কোর্টের বিচার করাই হোক, বুঝতে পারছেন, বা অর্থনীতি, অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যা সমাধান হোক, ব্যাংকিং সিস্টেম হোক, যদি মানব রচিত সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, অর্থনীতি পরিচালনা হয়, অথবা কোর্ট আদালতের বিচার হয়, বা গ্রাম্য বিচার হয়, সামাজিক বিচার হয়, সালিস হয়, মানব রচিত বিধান দিয়ে, আল্লাহ এবং রসুলের বিধানকে বাদ দিয়ে, সব ক্ষেত্রে। ধরেন সামাজিক বিচার করলেন, আমাদের দেশে গ্রামাঞ্চলে সামাজিক বিচার হয়, কিন্তু সেই সামাজিক বিচারে আলেম ওলামাদের পরামর্শ নেওয়া হয় না, বিচার কে করে? ফাসেক চেয়ারম্যান, এলাকার নেত্রী স্থানীয় বেনামাজি দুষ্টগুলো, এবং দেখে যে কোন দিকে কাদের পক্ষে বিচারটা করতে হবে, হয়তো তাদের দলবল ভারী আছে, বা তারা আমার পার্টির লোক, অথবা তাদের পয়সা বেশি আছে, ক্ষতি করতে পারে যদি বিচার তাদের বিরুদ্ধে করি তো, অথবা কেউ ঘুষ দিয়েছে, তাদের পক্ষে বিচার করছে। সামাজিক বিচারেও যে সালিশগুলো হচ্ছে আজকাল, ঘুষ খাচ্ছে, ঘুষ খেয়ে বিচার হচ্ছে, তাহলে বিচার কোন বিচার হলো? মানব রচিত বিধান দিয়ে বিচার হলো না? সে গ্রামের বিচার হোক, সমাজের বিচার হোক, আর আপনার কোর্টের বিচার হোক, আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, আর অর্থনীতি যেসব সিস্টেম রয়েছে সেই ক্ষেত্রে হোক না কেন, যে কোনো ক্ষেত্রে যদি আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া অন্য বিধান দিয়ে ফয়সালা করা হয়, সমস্যার সমাধান করা হয়, তো এই বিধান হচ্ছে তাগুতি বিধান, আর এই বিধানের বাস্তবায়নকারীরা হচ্ছে তাগুতের পূজারি। জি, যদি তার প্রতি বিশ্বাস করে, এখানে শুধু এইটুকু একটু ডিটেলস এর প্রয়োজন রয়েছে, তাফসিলের প্রয়োজন রয়েছে, যে সেই মানব রচিত বিধানের প্রতি বিশ্বাস রেখে যে না, এটাই আমাদের জন্য ফলপ্রসূ, আর এটাই আমাদের জন্য কার্যকরী, আর এই বিধান দিয়ে আমাদেরকে দেশ চালনা করতে হবে, এই বিধান দিয়ে আমাদের কোর্টের আদালতের বিচার হইতে হবে, এই বিধান দিয়ে আমাদের সামাজিক বিচার হইতে হবে, তাতেই যদি বিশ্বাসী হয় তাহলে তারা বড় কাফের, তার উপর সন্তুষ্টি প্রকাশ করলো, অথবা সন্তুষ্টি প্রকাশ করলো তার উপর। শুধু তাই নয়, যদি মনে করে যে কোরআনের আইনও রয়েছে, যেমন অনেক মুসলিম আছে, কোরআনের আইনও আছে আর আমাদের দেশীয় যে আইন আছে সেটাও আছে, এটা দিয়েও চলে ওটা দিয়েও চলে, মানে দুটোকে সমান করলো, তাহলে কি বলেন, কাফের হবে না? আল্লাহর বিধানের সমান মানুষের বিধানকে, পশ্চিমা বিধান বা সমাজবাদীদের বিধান, এই মানব রচিত যেসব বিধান রয়েছে, কমিউনিজমদের বিধান সমান করলো, তাহলে কাফের হবে না? কোরআনের আইন দিয়ে ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা পশ্চিমা বিধান দিয়ে আমরা রাজ্য রাষ্ট্র পরিচালনা করব, বা আমরা ওই কমিউনিজম দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, আমরা সমাজবাদী সিস্টেমে আমরা দেশ চালনা করব, আমরা জাতীয়তাবাদী দলের মাধ্যমে বা জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব, তাহলে এটা দিয়েও চলে, ওইটা দিয়েও চলে, যদি সমান সমানও ভাবে তবুও কাফের বড় কাফের। আর আজকাল তো অধিকাংশ যারা মানবরচিত বিধান নিয়ে দেশ পরিচালনা করছে তাদের অবস্থা এই যে তারা সমানও নয়, বরং কোরআনের কথা মসজিদেই রাখো মাদ্রাসায় রাখো সব চলবে না, সব চলে না। সরাও এসব ইসলাম, ইসলাম যারা করছে তাদেরকে, এরা রাজনীতির ক্ষেত্রে কেন ইসলামের কথা বলবে, অর্থনীতির ক্ষেত্রে আবার এখানে ইসলামের কি কথাবার্তা আছে, যাও মসজিদ মাদ্রাসায় রাখো তোমরা, তাহলে তো আরো বড় অপরাধ হলো, ঠিক কিনা? তাহলে এসবগুলি কুফরি, কুফরির বিভিন্ন স্তর রয়েছে, সবগুলি বড় কুফরি। একটি ক্ষেত্রে শুধু ফাসেক হবে, কাফের হবে না, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করেও একটি ক্ষেত্রে কি বললাম ফাসেক হবে, কাফের হবে না। এই জন্য পাইকারি হারে কাফের বলা যাবে না, বুঝতে চেষ্টা করবেন। এই জন্য পাইকারি হারে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে কাফের বলা যাবে না, তাদের মধ্যে কিছু কাফের রয়েছে কিছু ফাসেক রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ কাফের রয়েছে আর কেউ কেউ ফাসেক রয়েছে। আর ফাসেকের নিচে আর কোন স্তর নেই, মানে তারা কমপক্ষে ফাসেক। আর কোরআনে এই দুইটি ভাষায় ব্যবহার করা হয়েছে, আর একটি ভাষায় জালেম বলা হয়েছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন বলা হয়েছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন বলা হয়েছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন বলা হয়েছে। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে না তারা কাফের, জালেম, ফাসিক, এই তিনটি কথা বলা হয়েছে। জি সূরা মায়েদা পরপর আয়াতগুলি রয়েছে, কাছাকাছি আয়াতগুলি রয়েছে। তাহলে এখন চিন্তা করুন, ফাসেক কখন হবে? একটি ক্ষেত্রে হবে যখন সে মুসলিম এবং সে একথা স্বীকার করে যে আল্লাহর বিধান দিয়ে আমাদেরকে ফয়সালা করা উচিত, আমাদের সার্বিক ক্ষেত্রে আল্লাহর বিধানের বাস্তবায়ন, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন হওয়া উচিত, আল্লাহ এবং রসুলের শিক্ষা দ্বারাই আমাদের দেশ পরিচালনা করা উচিত বা আমাদের সমস্যা সমাধান করা উচিত, তবে আমরা পারছি না। আমরা কি পারছি না? কি কারণে পারছি না? হয়তো শত্রুদের চাপের কারণে, ভয়ে এখানে দুর্বল হয়ে পড়ছে, ইমানের দুর্বলতার কারণে কি করছে চাপের মুখে। এখনই যদি ইসলামের বাস্তবায়ন করি তাহলে আমাদের দেশটা দখল করে নেবে, আমাদের গদি থেকে তাড়িয়ে দেবে, আর গদির লোক ছাড়তে পারছি না, কথা বুঝতে পারছেন তো? এই ভয়ে চাপের মুখে আছি, পারছি না আমরা। যদি বলি যে চোরের হাত কাটবো, বলে যে সন্ত্রাসী, দেশটি সন্ত্রাসী হয়ে গেছে, ঠিক না? বড় শয়তান যারা আছে তারা বলবে দেশটি সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে, বলবে না? বলবে না। এখন যে অবস্থা, তো এই ভয়ে করছে না তারা, করতে চায়, ইচ্ছা আছে হয়তো, অথচ আজকাল অধিকাংশদের নেই, ইচ্ছা নেই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি অল্প কিছু নেত্রী স্থানে এরকম থাকে যে করতে চাই, চোরের হাত কাটতে চাই, হত্যার বদলে হত্যাই করতে চাই, জেনার শাস্তি দিতে চাই, কিন্তু কোরআন হাদিসের বাস্তবায়ন করতে পারছে না, জালেম বড় কাফেরদের ভয়ে, কারো ভয়ে, অথবা পয়সার লোভে, নেতৃত্ব লোভে, পয়সার লোভে, নেতৃত্ব লোভে, কেমন তারাই হচ্ছে আত্মসাৎকারী, চোরের হাত কাটলে প্রথম তো আমারই হাত কাটা যাবে, সুপ্রিম কোর্ট থেকে ফয়সালা আসবে যে অমুক অমুক মন্ত্রীর হাত কাটো, এই ভয়ে কোরআন এবং সুন্নার বাস্তবায়ন করতে পারে না। যদি এরকম হয় তাহলে পেটের জন্য, গদির জন্য, তাহলে ফাসেক, অথচ তার ইমান আছে যে কোরআনের বাস্তবায়ন হওয়া উচিত, আমরা মুসলিম, আমাদের কোরআনের বাস্তবায়নই করা উচিত, কোরআন দিয়ে ফয়সালা করা উচিত, কিন্তু আমরা করতে পারছি না, কি জন্য? যে করলে আমাদের গদি থাকবে না, করলে আমাদের, আমরা খেতে পারবো না, এই আত্মসাত করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা পেটের জন্য, দুনিয়ার জন্য, সুতরাং এরা ফাসেক, এরা কাফের হয়নি, বিশ্বাস আছে যে কোরআনের প্রাধান্য তা তাদের কাছে আছে, কোরআনের বিধানকে তারা অগ্রাধিকার দিচ্ছে কিন্তু বাস্তবায়ন করতে পারছে না পার্থিব স্বার্থের উদ্দেশ্যে, এক কথায় তাহলে ফাসেক।
وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا তৃতীয় আয়াতটি, সেটি হচ্ছে সূরা বনি ইসরাইলের, সূরা বনি ইসরাইলের অপর নাম সূরা আল ইসরা, সূরা আল ইসরার আয়াত নম্বর 23। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে একমাত্র আল্লাহর ইবাদতের আদেশের কথা বলেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার পালনকর্তা আদেশ করেছেন, কাজা, আল্লাহর কাজা মানে আল্লাহর আদেশ বা ফয়সালা, আল্লাহর ফয়সালা মানব জাতির জন্য যে আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ছাড়া, অন্য কারো, একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত তোমরা করবে না। এই আয়াতে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের, যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে জিনকে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে আম্বিয়া এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে এবং প্রত্যেক জাতিকে সতর্ক করা হয়েছে, শিরক থেকে সতর্ক করা হয়েছে, তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেক জাতিকে।
এর আগের দুই আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এবং আম্বিয়া এবং রসুলদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর একত্ববাদের প্রচারের উদ্দেশ্যে আর শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্যে। এবং এটি হচ্ছে সবচাইতে বড় হক, বান্দার উপর সবচাইতে বড় হক হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটি হচ্ছে আল্লাহর হক। এবং মানুষের হকের মধ্যে, মানুষের অধিকারের মধ্যে সবচাইতে বড় অধিকার হচ্ছে মাতা পিতার। তাই মহান আল্লাহ আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহুর পরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। মানুষের সাথে দুই রকমের হক জড়িত, এক হচ্ছে আল্লাহর হক, আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্য, আর আরেক হচ্ছে বান্দার হক, হুকুকুল ইবাদ, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। আল্লাহর অনেক হক রয়েছে, যেসব কাজের আদেশ আল্লাহ করেছেন, যেসব কথার আদেশ করেছেন বা যেসব আদেশ নিষেধ করেছেন সেগুলি পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের হক। বান্দার হক, যেসব বান্দার হক আল্লাহ এবং রাসূল বলেছেন যে অমুক অমুক বান্দার এই রকমের তোমার প্রতি হক রয়েছে, অধিকার রয়েছে, এই ক্ষেত্রে মানুষের সাথে বিভিন্ন হক জড়িত। বান্দার হক, বান্দার মধ্যে বিভিন্ন বান্দার মানুষের উপর হক রয়েছে। এ সম্পর্কে একটি ছোট্ট বই, চটি বই রয়েছে, খুব সুন্দর বই, শেখ মোহাম্মদ বিন সোয়ারি আল উসাইমিনের আল হুকুকুল আশারা বলে, দশটি অধিকার, দশটি মৌলিক অধিকার বা মানুষের উপর দশ প্রকারের যে হক রয়েছে মানুষের বা দশ রকমের লোকদের হক রয়েছে, এ সম্পর্কে ও বইটি অত্যন্ত সুন্দর বাংলায় অনুবাদ হয়েছে, বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। যাতে প্রথম আল্লাহর হকের কথা বলা হয়েছে, তারপরে বান্দার হকদের মধ্যে মাতা পিতার হকের কথা বলা হয়েছে, স্বামী স্ত্রীর হকের কথা বলা হয়েছে, ছেলে মেয়েদের হকের কথা বলা হয়েছে, প্রজাদের হকের কথা বলা হয়েছে, রাষ্ট্রনেতার হকের কথা বলা হয়েছে, পাড়া প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে, তারপরে মুসলিম ভাইদের হকের কথা বলা হয়েছে, অমুসলিমদের হকের কথা বলা হয়েছে, এই করে দশটি হক পর্যন্ত, রসুলের হক যেটা বলা হয়নি, আল্লাহর পরে রসুলের হক, এ দিয়ে দশটি হয়ে যাচ্ছে। আল্লাহর হকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। এই জন্য আমরা কালেমায় দুইটি শাহাদাত দিয়েছি, গত সপ্তাহে দুই শাহাদাতের কথা মনে হয় বলা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এক হচ্ছে প্রথম শাহাদাত, আর দ্বিতীয় শাহাদাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। এই আয়াতে তাহলে আল্লাহর যে সবচেয়ে বড় হক যেটি তাওহীদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকে বা সার্বিক ইবাদতকে সুনির্দিষ্ট করা, আর বান্দার অনেক বান্দাদের হক রয়েছে মানুষের সাথে, তার মধ্যে সবচেয়ে বড় হক কার রয়েছে, ওয়ালিদাইন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো, ইহসান আল্লাহ বলেছেন, ইহসান মানে সদাচরণ করা, ব্যাপক অর্থ রাখে। যেভাবে এহসান হতে পারে, সদাচরণ হতে পারে মাতা পিতার সাথে, কথাই হোক, কাজে হোক, আর্থিক দিক থেকে হোক, তার পাশে থেকে হোক, তার খেদমত করে হোক, তাদের চিকিৎসা করে হোক ইত্যাদি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। তাহলে এই আয়াত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে মানুষের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আর এই হক যদি পূরণ না করে তো কোন সৎ আমল, ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তার মানে তাওহীদ যদি না থাকে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথায় যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো আমল কাজে আসবে? যেমন একটি লোক কালিমায় বিশ্বাসী নয় কিন্তু নামাজ পড়ে, কাজে আসবে? কালিমায় বিশ্বাসী নয় কিন্তু রোজা রাখে, কাজে আসবে? কালিমায় বিশ্বাসী নয় বা কালিমার বাস্তবায়ন করে না, অনেকে কলমা মানে এমনি কলমা হিসাবে তো ঠিকই জাতিতে মুসলমান বিশ্বাস করে কিন্তু কলমার বাস্তবায়ন করেন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথা বলেও, কলমা পড়েও এবং সেই দলের অন্তর্ভুক্ত হয়েও শিরিক করে, মানে কলমাকে নষ্ট করে, তার মানে তার মধ্যে একত্ববাদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো এই একত্ববাদের বাস্তবায়ন নেই, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, শিরকের সাথে কোন আমল কবুল হবে না, বরং আমল কি হবে, ধ্বংস হয়ে যাবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, শিরিক করলে তোমার আমল হয়ে নবী ধ্বংস হয়ে যাবে। নবী রসুল শিরিক কিছু বুঝবে না, যে শিরিক করবে তারই আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে যাদেরকে এক শ্রেণীর লোকের অলি আউলিয়া বলে, পীরে কামেল বলে বা যতই বড় ব্যক্তিত্ব হন না কেন, যদি শিরিক করে মারা যায় তাহলে সমস্ত আমল তার ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত সূরা নিসা আয়াত নম্বর 36, তাই না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এখানে কতটি মশলা বয়ন করা হয়েছে বা কতটি বিষয় বয়ন করা হয়েছে? দশটি বিষয় বয়ন করা হয়েছে। এগুলিকে বলা হয়েছে আল হুকুকুল আশারা, দশটি অধিকার বা দশটি হক। এই দশটি হকের কথা বর্ণনা করা হয়েছে আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। একটি আয়াতে দশটি বিষয় বা দশটি অধিকার, দশটি হক নিয়ে আলোচনা করা হয়েছে। আরম্ভ করা হয়েছে কোন হক দিয়ে? আল্লাহর হক দিয়ে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। তো এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের এবং শিরক থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, কোনো কিছুকে শিরক করি, কোনো কিছুর মধ্যে সবকিছু সামিল আল্লাহ ছাড়া, তাই না? তাহলে ফেরেশতা, ফেরেশতাকে ডাকা যাবে, হে ফেরেশতা আমার মদত করো, আমাকে উদ্ধার করো, বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ মদত করো, সাহায্য করো। হে রাসূলুল্লাহ আপনি কি করে গাফিল থাকতে পারেন, আপনার দরবারে হাজির হয়েছে দরুদ সালাম পাঠ করতে, আপনি আমার মনের উদ্দেশ্য পূরণ করুন, বলা যাবে? যদি কোনো কিতাবে থাকে ধর্মীয় কিতাবে, তো সেটা তাওহীদ না শিরক? শিরক, সেটি ধর্মীয় কিতাব নয়, সে শিরক, শিরকের শিক্ষা দেওয়া হয়েছে সেই কিতাবে। রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে, বড় আক্ষেপের বিষয় ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদের শেষ দিকে মাওলানা জামির কিছু কবিতা পেশ করা হয়েছে, আর ওই কবিতাতে দরখাস্ত করা হয়েছে ফার্সি ভাষায় কবিতা লিখিত, যেহেতু জামি পারস্য দেশের লোক ছিলেন, ওই জামি সাহেবের কবিতা ফার্সিতে পেশ করেছে, তারপরে এই কিতাবের লেখক উর্দুতে অনুবাদ করেছে, আর বাংলায় যে অনুবাদ হয়েছে ফাজাইলে দুরুদ, পড়ে দেখবেন তাতে হুবহু ওইভাবে, হে রাসূলুল্লাহ দয়া করুন, জামাহজুরি জা বাহাক্কে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, এটা যে ফার্সি দিয়ে আরম্ভ হচ্ছে কবিতাটি, ওই তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম এর অনুবাদ করেছে বাংলার অনুবাদক। কে বাংলায় অনুবাদ করেছে বলতে পারে? কে কে? সাখাওয়াতুল্লাহ একজন করেছেন, আর একজন আম্বর আলী, দুইজন অনুবাদ করেছে বাংলায়, দুই লোক খেদমত করেছে, মানে দুটি অনুবাদ পাওয়া যায় বাংলাদেশে। দেখবেন যদি ফাজাইল দুরুদ, হে আল্লাহর রসুল দয়া করুন, দয়া করুন, যে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম দুইবার করে ব্যবহার করেছে, হে আল্লাহর রসুল দয়া করুন, দয়া করুন। এদের মুরব্বীদেরকে বলা হয়েছে যে এই আপনাদের খেতাবে যে শিরক, যে এইরকম কথা আপনাদের এত বড় মুরব্বী সাহেব কিংবা শাইখুল হাদিস সাহেব লিখলেন, তো বলছে তিনি তো শাইখুল হাদিস, এত বড় পণ্ডিত মানুষ, তা আমাদের বোঝা সম্ভব নাই, তিনি বুঝেন কি অর্থ কি উদ্দেশ্য করেছেন, বুঝছেন? মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও যে নবীর কাছে যে দরখাস্ত করা হলো যে আল্লাহ রসুল দয়া করুন, দয়া করুন, বলছে যে শাইখুল হাদিস তিনি বেশি বুঝেন, আমরা তো বুঝি না, বুঝিনা। সম্মন বুকমন অমিয়ন ফাহম লায়া কেলুন, আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে, সম্মন বুকমন অমিয়ন ফাহম লায়া কেলুন, আল্লাহ বলেছেন এদের ক্ষেত্রে, তো বলেছেন কোরআনে। সম্মন মানে কি জানেন? আসাম্যের বহু বচন, বুকমম আবকামের বহু বচন, অমিয়ন আমার বহু বচন, আমা মানে তো বুঝেন মানে অন্ধ, আর সুম আসাম মানে যে কানে শোনে না, বধির কানে শোনে না, আর বুকম যে ব্যক্তি বোবা ভাবকাম যে বাকশক্তি দ্বার নেই, তো এরা হচ্ছে বধির, কানে শোনে না, মুখে বলতে পারে না, মানে বলবে না, খাতায় বজরগান গিরিফতান খাতা আস, বড়দের ভুল ধরাও ভুল, সুতরাং বুকমন বোবা বলবে না, শিরক থাকলেও বলবে না, তা সতর্ক করবে না উম্মতকে যে আমাদের আলেম সাহেব ভুল করে দিয়েছে, এই কথা করবে না, এই কাজ করবে না। বুকমন অমিয়ন চোখে দেখিও, অমিয়ন আমা দেখবে না, না না না, বলাই যাবে না এই কথা যে ভুল করেছেন তিনি, এত বড় মানুষ ছিলেন তিনি, এত বড় আল্লাহর ওলি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, ফাহম লায়া কেলন, সুতরাং এরা কি নির্বোধ, যারা সম্মন কানে শোনে না, মুখ বন্ধ রাখে, হক কথা সত্য কথা বলে না, আর যারা চোখে সত্যকে দেখে না, ফাহম লায়া কেলন, এরাই হলো নির্বোধ, লায়া কেলন, এরা এদের আকল নেই, আকল যার নেই তাকে তো নির্বোধ বলবেন, বরং আরো খারাপ ভাষা বললে তো পাগল, তাই না? যার আকল নেই তাকে কি বলে? পাগল বলে। ওকে যদি আরো মার্জিত করে যে অবুজ, অবুজ আমরা কাকে বলি? যে নিরীহ ব্যক্তি, বুঝেন না, ছেলেটা অবুজ, ছোট ছেলে ভুল করেছে, বলছে অবুজ, কিন্তু একটা জ্ঞানী ব্যক্তি যদি ভুল করে ওকে অবুজ বলে না কেউ, তখন শক্ত ভাষা প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে। কি বলছিলাম? ওলা তুশরিকু বিহি শাইয়া, তো রাসূল কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না, তো রাসূলকে বানানো যাবে যাবে না, তাহলে দুয়াতে ফরিয়াদ করায়, মুসিবত থেকে উদ্ধার করার দরখাস্ত, ছেলে সন্তান চাওয়ার ক্ষেত্রে, বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার ক্ষেত্রে, ইত্যাদি যে কোনো রোগের আরোগ্যতার ক্ষেত্রে, ফেরেশতার কাছেও দরখাস্ত চলবে না, রসুলের কাছেও চলবে না, অন্য কোন নবীর কাছে চলবে? চলবে না। আচ্ছা, তো বড় পীরের কাছে চলতে পারে, চলবে না? পীরের কাছে চলবে না? বড় বড় পীরের কে যে আল্লাহ সবকিছু দায় দায়িত্ব দিয়ে দিয়েছেন, যে বাবা তুমি যা করবে তাই করো, এখন আমার শেষ, এখন তোমাকে দিয়ে দিলাম, যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি সব দায় দায়িত্ব এখন দিয়ে দিয়েছে বড় পীরকে, এখন যা আল্লাহ করবেন ওই কাজগুলি এখন বড় পীরই করবে। এ হচ্ছে কবর মাজার পূজারীদের, পীর পূজারীদের আকীদা, বুঝছেন? আল্লাহ কি বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শাই মানে কোনো কিছু, কোনো কিছুর মধ্যে সারা পৃথিবী সবকিছুই সামিল। তাহলে গেল বড় পীরও গেল, তাহলে ছোট পীর মেজ পীর সব গেল। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পুতুল প্রতিমা রাম কৃষ্ণ, হ্যাঁ ওগুলো শিরিক, ওগুলো তাদের কাছেও শিরিক। যারা কবরে সিজদা করে, কবরে সিজদা করে গায়রুল্লাহর পূজা করে, তারাও বলে যে রামকে ডাকা শিরিক, যেহেতু তাদের দেবতা নাই, যে তাদের পীর হলে ঠিক হইতো, হিন্দুদের পীর তো, রাম তো হিন্দুদের পীর, তো তোমাদের জন্য যদি জিলানিকে ডাকা জায়েজ হয় তো তাদের জন্য হরে রাম করা তো জায়েজ, বরং আল্লাহর নিকট পৌঁছার উপায় তো তারাও বলছে। যখন ওহদের যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় তখন কাফেররা বড় খুশি হয়েছিল আর বলেছিল যে উজ্জা দেবী আমাদের আজকে নেমে এসছে, মানে উজ্জা দেবীর সাহায্য নেমে এসছে, উজ্জা থেকে ইজ্জত, উজ্জা দেবী আজকে আমাদেরকে সম্মানিত করেছে। আবু সুফিয়ান তখন কুফরের অবস্থায় ছিল, খালিদ বিন ওয়ালিদ কুফরের অবস্থায় ছিল, তারা বলেছিল, এ স্লোগান দিয়েছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হে মুহাম্মদ হে মুসলমান, তোমাদের উজ্জা দেবী নেই আমাদের উজ্জা দেবী আছে, তাই আজকে আমরা সম্মানিত হয়েছি। উজ্জা বলার কারণে তারা কি হয়েছে, মুশরিক হয়নি, মক্কার এরা কুরাইশরা মুশরিক ছিল না? ছিল না। শেষ রাসূলকে পাঠিয়েছেন তাদের জন্য বিশেষ করে, মানে প্রথম সম্বোধন তাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তাহলে মুক্তি পাবে। এই আওয়াজ প্রথম এই মক্কার মুশরিকদের কানে পৌঁছেছিল, যারা বলেছিল উজ্জা দেবী আমাদেরকে সম্মানিত করেছে। তো তারা যদি মুশরিক হলো শিরিক করে, হিন্দুরা হরে রাম হরে কৃষ্ণ করে সেই মুশরিক হলো, আর ই আব্দুল কাদির জিলানি শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদির জিলানি আল্লাহর হস্তে কিছু দেন, ইয়া গাউসুল আজম মাদাদ, হে মহান উদ্ধারকারী বড় পীর সাহেব মদত করুন, বলে মুসলমান মক্কার কুরাইশ কাফেরদের শিরিক, আর হিন্দুদের হরে রাম হরে কৃষ্ণ শিরিক, আর ইয়া গাউসুল আজম মাদাদের শিরিক, আর ইয়া রাসূলুল্লাহ মাদাদের শিরিক, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ এদের শিরিক, এই তিন শিরিকে কোনো তফাত আছে? নিজের সুস্থ বিবেকে চিন্তা করতে শিখেন যে এই তিন প্রকারের শিরিকে কোনো তফাত নেই। যেমন কোরআনের ভাষায় মক্কার কুরাইশদেরকে বলা হয়েছে, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, তাদেরকে আল্লাহ কাফের বলে সূরায়ে কাফেরুন, একটি সূরার নামই হচ্ছে কাফেরুন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, কাদেরকে কাফেরুন বলে সম্বোধন করা হয়েছিল বলেন দেখি? ওই মক্কার লোকদেরকে, প্রথম আমার মক্কি সূরা, সূরা মক্কি, আবার মক্কি সূরাতে তো আর অন্য জায়গায় কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের জন্য যাননি, যার অন্য জাতিকে কাউকে কুল ইয়াল কাফেরুন বলা হয়েছে, ঠিক না? তাহলে তাদেরকে যদি কোরআন ভাষায় কাফের মুশরিক বলে আখ্যায়িত করা হয়, তাহলে হরে রাম কৃষ্ণ করেও যেমন কুফরি শিরক হয়, ঠিক তেমনি ইয়া গাউসুল আজম করে, ইয়া গরিব নওয়াজ, ইয়া চিশতি করেও শিরক, একই শিরক। কিন্তু সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এদের বোধ শক্তি হারিয়ে গেছে, যার ফলে তারা বুঝতে চাইছে না যে আমাদের কর্মগুলিও শিরক। তারপরে পঞ্চম আয়াত, পঞ্চম আয়াত হচ্ছে কুল তাআলা আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, এতে দশটি হকের কথা এখানে আলোচনা করা হয়েছে। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, তো এই আয়াত কোন সূরায় রয়েছে? আনআমের 151, 52, 53 রয়েছে। এই আয়াতগুলিতেও প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে আরম্ভ করেছেন? কুল তাআলা, হে নবী বলো, মানে মানুষকে বলো, তাআলাও এসো, এসো কাদেরকে সম্বোধন করা হয়েছে? তাআলাও, মানব জাতিকে, মানব জাতিকে বলা হয়েছে তাআলাও এসো। আতলু, তোমাদেরকে পড়ে শোনাই, তোমাদেরকে আতলু তিলাওয়াত থেকে, মানে তোমাদেরকে পড়ে শোনাই, পাঠ করে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের উপর তোমাদের পালনকর্তা যা কিছু হারাম করেছেন তা পড়ে শোনাই, যা আল্লাহ তোমাদের রব হারাম করেছেন তা তোমাদের কাছে পাঠ করে শোনায়, যা কোরআনের এই আয়াতে রয়েছে। প্রথম হারাম, প্রথম হারাম মানে সবচেয়ে বড় হারাম, তাহলে তাই না? সবচেয়ে বড় হারাম কাজ হচ্ছে কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বা শরীক করবে না। তাহলে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় হারাম, শিরক করা হচ্ছে সবচেয়ে বড় হারাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা আইয়ান দ্বারা ইলা ওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি চায় যে আল্লাহর রাসূলের ওসিয়ত দেখব। ওসিয়ত বুঝেন তো? ওসিয়ত কাকে বলে? ওসিয়ত আর উপদেশে তফাত আছে। ওসিয়ত আর নসিহত বুঝে নেন তাহলে। আরবিতে দুটি শব্দ আছে, যদি বাংলাতে দুটিকে উপদেশ বলে মানুষ, কিন্তু আরবিতে ওসিয়ত আর নসিহত। নসিহত কে আমরা নসিহত বলি আর নসিহা। তো ওয়াসিয়াত আর নসিহাতে তফাত। নসিহত মানে উপদেশ। আমাদের অনেক অঞ্চলে বক্তব্যকে নসিহত বলে, বা ওয়াজকে, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ নসিহত বলে না? ওয়াজ নসিহত মানে উপদেশ, উপদেশ বাণী, উপদেশ আলোচনা হয়, সেই জন্য ওয়াজ নসিহত। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনকে, আপন জনকে অথবা অন্য কাউকে, বিশেষ করে ওসিয়ত আত্মীয় স্বজনকেই করে মানুষ, আপন জনকে, স্ত্রী ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বা যারা ঘনিষ্ঠ ব্যক্তি তাদেরকে। তো নবী করিম সাল্লামের কেউ যদি ওসিয়ত দেখতে চায়, আল্লাতি আলাইহা খাতামাহু, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রয়েছে? খাতাম মানে সিল মোহর রয়েছে। খাতাম বলে সিল মোহরকে, স্টাম্প কে খাতাম বলে, আজকাল খাতাম বলে স্টাম্প কে। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সত্যায়ন করেছেন, এই ওসিয়তের সত্যায়ন করেছেন, উপদেশ দান করেছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে। ফালিয়াকরা কাউলাহু তাআলা, তাহলে আল্লাহর এই বাণী পড়ো, কুল, হে নবী বলো, তাআলাও তোমরা এসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমাদেরকে পাঠ করে শোনাই যা আল্লাহ হারাম করেছেন। আর প্রথমটি হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর শেষ হচ্ছে ইলা কাউলিহি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, শেষটি হচ্ছে যে এই হচ্ছে আমার সহজ সরল পথ। ওয়া আন্না হাযা, নিশ্চয় এটি হচ্ছে আমার পথ, মুস্তাকিমা যা হচ্ছে সরল সহজ সোজা সোজা পথ। দীন ইসলামের পথ হচ্ছে একটি পথ, প্রথম কথা সিরাত আল্লাহ বলেছেন একটি পথ, আর মুস্তাকিমান মানে সিধা পথ সোজা পথ। ফাত্তাবিউ, সুতরাং সেই একটি পথের অনুসরণ তোমরা করবে। ওয়ালা তাত্তাবিউ সুবুল, অনেকগুলি পথের পেছনে তোমরা ছুটবে না। সবল সাবিলের বহুবচন, অনেকগুলি পথের দিকে তোমরা ছুটোছুটি করবে না, যে কাউকে এটা ভালো লাগলো, কাউকে ওটা ভালো লাগলো, কাউকে ওটা ভালো লাগলো, কাউকে এটা তরিকা ভালো লাগলো, ওটা তরিকা ভালো লাগলো, কাউকে চিস্তি তরিকা ভালো লাগছে, আর এক তরিকে আর এক লোককে কাদরি তরিকা ভালো লাগছে, আর এক লোককে ওই ফুরফুরা তরিকা ভালো লাগছে, আর এক জনপুরি তরিকা ভালো লাগছে, কাউকে ওই সর্ষিনা তরিকা ভালো লাগছে, আর এক দলকে চর্মনায়ের তরিকা ভালো লাগছে না। ওয়ালা তাত্তাবিউ সুবুল, স্পষ্ট ভাষায় বুঝেন যে এগুলি হচ্ছে সবল, মানে বহু রাস্তা, জাতীয় সড়ক থেকে অনেকগুলি ছোট ছোট রাস্তা বেরিয়ে যায়, তাই না? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ, ওই ছোট রাস্তাগুলিতে যাবে না, ডানে বামে ছোট ছোট রাস্তা বেরিয়ে গেছে, সেদিকে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে সরিয়ে দেবেন। যেমনই জাতীয় সড়ক ছেড়ে দিয়ে, হাইওয়ে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাবেন, তা আপনি হাইওয়ে তো আর ফিরে আসতে পারবেন না, অথচ আপনার গন্তব্যস্থান হাইওয়ের শেষেই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রাস্তা হচ্ছে হাইওয়ে, জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের শেষে গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। আর ডানে বামে রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্পর্কে আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখা টানলেন, আর রেখা টেনে ডান দিকে কয়েকটি, যে দুইটি না, আর বাম দিকে দুইটি। এখান থেকে অনেকে বলেছেন যে প্রথম ফাটল ধরেছে এরকম করে, এক দুই তিন চার করে ফাটল ধরেছে, তারপরে অনেকগুলি বাহাত্তর তিহাত্তর হয়েছে, বুঝতে পারছেন তো? এদিকে ইঙ্গিত আছে কিন্তু। তো তারপরে নবী বলেন হাজা সাবিলুল্লাহ বা হাজা সিরাতুল্লাহিল মুস্তাকিম, ওই যে ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম, এটি হচ্ছে আল্লাহর সিরাত, আল্লাহর রাস্তা, যেটি হচ্ছে মুস্তাকিম। ওয়াহাদিহি সুবুল, আর এগুলি হলো সুবুল, যে কোরআনে বলা হয়েছে সুবুল। হ্যাঁ, আর প্রত্যেক যে ছোট রাস্তাগুলি রয়েছে, মোড় মোড় বলে না কি বলে ওই জায়গাগুলিকে, বা রাস্তার সঙ্গম, রাস্তার মিলন, ওখানে শয়তান রয়েছে বসে, ইয়াদু ওইদিকে আহ্বান করছে যে এসো এই রাস্তায় চলে এসো, আর এক রাস্তায় যাচ্ছে, আর যেতে যেতে ওই মেন রাস্তায় যেতে যেতে আর একটা ছোট রাস্তায় ওখানে শয়তান বসে বলছে এদিকে আসো, তুমি এই তরিকে চলে আসো, ইয়াদু এলেই এই শয়তানের ডাকে যে সাড়া দেবে, সে সহজ সরল পথ হারিয়ে ফেলবে। দশটি বিষয়ের শেষ বিষয়টি এটি, সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সুন্নত এবং বিদাত। সুন্নতের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর বিদাতের পথগুলি, যতগুলি পথ বিদাতের আছে আর বিদাতীদের যত তরিকা আছে, সবগুলি হচ্ছে সুবুল, সাবিল আর সুবুল। আর সাবিল আল্লাহ সিরাত বলেছেন, আর এই সিরাতের কথাই সূরা ফাতিহে বলা হয়েছে, অনেক আয়াতে সিরাতের কথা রয়েছে, সিরাত মানে আল্লাহ প্রদত্ত পথ কোরআনের ভাষায়। তো এই সিরাতের কথাই আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটিকে সোজা এবং সঠিক পথ, আকওয়াম সোজা পথ বলা হয়েছে, কায়েম পথ। বক্রতা নেই তাতে। এটি হচ্ছে কোরআনের পথ, এটি হচ্ছে হাদিসের পথ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। তো এই পথটি হচ্ছে সুন্নতের পথ, আর বাকি অন্যান্য রাস্তাগুলি রয়েছে ডানে বামে, এগুলি হচ্ছে বিদাতের পথ। তো যতগুলি বিদাতের পথ বা বিদাতপন্থীদের তরিকা রয়েছে সবগুলি হচ্ছে সবল, যে সবলের কথা আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাত্তাবিউ সবল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম মুসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। শেষখানে আল্লাহ তাত্তাকুন বলেছেন, তিনবার করে আল্লাহ বলেছেন তিন আয়াতে, একবার তাকেলুন বোঝার কথা বলেছেন, উপলব্ধি করার কথা, আরেক বলেছেন তাজাক্কার উপদেশ নেওয়ার কথা, আরেকবার আল্লাহ বলেছেন শেষখানে তাত্তাকুন, তোমরা যদি এই দশটি আদেশ নিষেধ পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, তোমরা সংযত হয়ে জীবন যাপন করে গন্তব্য স্থান জান্নাতে পৌঁছতে পারবে। এরপরে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি বুখারী মুসলিম রয়েছে, সহিহাইন, সহিহাইন বলে বুখারী মুসলিম। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, তাওহীদ সম্পর্কীয় হাদিস, আল্লাহর হক সম্পর্কীয়। যেহেতু আল্লাহর হকের কথা আয়াতগুলিতে উল্লেখিত হয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর হকের কথা বলা হয়েছে না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর হকের কথা বলা হয়েছে। এই হাদিসে আল্লাহর হক কি আর বান্দার হক কি বলা হয়েছে, বান্দার হক মানে বান্দার উপর বান্দার হক নাই, আল্লাহর হক কি মানে বান্দার উপর, আর বান্দার হক আল্লাহর উপর কি হবে যদি আল্লাহর হক আদায় করে, তাহলে এই দুইটি কথা রয়েছে এই হাদিসে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দায়িত্বশীল বানিয়ে গভর্নর করে হাকিম বানিয়ে পাঠিয়েছিলেন শেষ জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সময় বিদায় নিচ্ছিলেন মুয়াজ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আবেগের সাথে বলেছিলেন যে মুয়াজ তোমার সাথে হয়তো দেখা হবে না, এরপরে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। মুয়াজ আর ফিরে আসতে পারেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছিল। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবী সাল্লামের সাথে গাধার পিঠে পেছনে চেপেছিলাম, রাদিফ মানে পেছনে চাপা, তাহলে নবী সাল্লাম সামনের দিকে ছিলেন আর মুয়াজ পেছনে। এই হাদিসের অংশ থেকে বোঝা যায় যে সামনে যানবাহনের সামনে বসা এটি হচ্ছে বড়দের হক, ঠিক কিনা? আর যেটি আরব দেশে রয়েছে, এই ইসলামিক ট্রেডিশন আরব দেশে আছে, নেই বুঝেন না, বুঝেন না, এখানে কারে যদি বসতে যান আর আপনার চাইতে যদি মানে গুরুত্বপূর্ণ পার্সন ব্যক্তি যদি থাকে তো তাকে বিছানে বসতে বলবেন না, সামনে সামনে বসতে বলবেন, তাই না? আর যারা তার চাইতে ছোট মান মর্যাদার দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে অথবা বয়সের দিক দিয়ে, তাদেরকে পেছনে বসানো হয়। ইসলামিক তরিকা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে আছেন আর মুয়াজ বিন জাবাল কোথায়, পেছনে রাদিফ, পক্ষান্তরে ছোটরা বসে, বাচ্চাদেরকে বসাবে, বাচ্চা মানে বাচ্চা একবার বাচ্চা নয়, মানে যুবকদেরকে বা হয়তো বাড়ির একটা চাকর আছে সামনে বসো, হ্যাঁ অথবা ছেলেরা আছে সামনে বসলো, আর যে যে হচ্ছে সেট সে কোথায় বসলো, পেছনে। যদি মৌলানা হুজুর সাহেব যদি আসেন, পীর সাহেব আসেন, তার জন্য পেছন সিট, এক কথায় পেছন সিটে। তাহলে এই যে তরিকাটি আমাদের উপমহাদেশের তরিকা, ইসলামিক তরিকা নয়, বুঝতে পারলেন? হাদিস যদি বুঝতে শিখেন, আল্লাহ যে বলেছেন কোরআনে ও হাদিসে সবকিছুই আছে, কিন্তু সবকিছু আছে আপনার ওই যোগ্যতা না থাকলে কি করে খুঁজে পাবেন, দেখেন এই কথাই আছে এখানে, যে একটা গাড়িতে একটা যানবাহনে সামনের দিকে কাকে বসা উচিত, পেছনে কাকে বসা উচিত। নবী সাল্লাম গাধার পিঠে মাঝকে সামনের দিকে বসালেন না, সামনের দিকে বসে, তাহলে দেখেন সৌদি আরব এই ক্ষেত্রেও ইসলাম আছে, সৌদি আরবে এই ক্ষেত্রে ইসলাম আছে, বুঝছেন না? যে এই যে এইটুকু যে কুন্তরা দিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারলাম যে যানবাহনে যোগ্যতম ব্যক্তিকে সামনের দিকে বসানো উচিত, বলছি না যে নাজায়েজ আর জায়েজ, কিন্তু উত্তম অনুত্তম তো অবশ্যই, ঠিক কিনা বলেন? ফাকাল আলী ইয়া মুয়াজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াজকে, হযরত মুয়াজ বলছেন যে আমাকে আল্লাহ রাসূল বললেন, হে মুয়াজ আতাদরি, তুমি জানো কি, মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদে আলাল্লাহ, বান্দার উপর আল্লাহর হক কি আর বান্দার হক আল্লাহর উপর কি? আচ্ছা এই যে তরিকায় জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম জিজ্ঞাসা না করে যদি সোজাসুজি বলে দিতেন যে আল্লাহর হক হচ্ছে বান্দার উপর এই আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর এই, তাহলে তো হইতো। কিন্তু এই যে জিজ্ঞাসা, তুমি জানো কি, দুটো তো পার্থক্য কি, যে বচনের ভঙ্গিমা দুইটি ভঙ্গিমা, একটা হচ্ছে সোজাসুজি বয়ন করে দাও, বর্ণনা করে দাও, জিজ্ঞাসা না করে, আর একটা হচ্ছে তার সময়ও লাগছে জিজ্ঞেস করাতে, জানো কি, সে বলবে জানি বা জানি না, তারপরে আপনি বলবেন, আর এ তো সোজা বলে দিলেন, সংক্ষেপে শর্টকাট হয়ে গেল, কিন্তু তা না করে নবী করিম সাল্লাম অনেক সময় এইরকমের ভঙ্গিমা অবলম্বন করেছেন। তোমরা জানো কি, সাহাবারা হয়তো বললেন কল্পনা জল্পনা করে, আর না হলে বললেন না, বলে আল্লাহ রাসূল আলাম, তারপরে নবী সাল্লাম উত্তর দিলেন। এটা অনেক ক্ষেত্রেই করেছেন নবী সাল্লাম। কেন, কি হিকমত রয়েছে, রহস্য কি, বিষয় গুরুত্বপূর্ণ নম্বর এক। নম্বর টু, গেঁথে দেওয়া, আকর্ষণ বাড়বে, তাতে আকর্ষণ বাড়বে, গুরুত্ব দিয়ে শুনবে। এমনিতে শুনে যাচ্ছেন কিন্তু অ্যাটেনশন হচ্ছে না তার দিকে, হয়তো আকর্ষণ হচ্ছে না। কিন্তু যদি ওইভাবে তুলে ধরায়, দেখেন আপনাদের সামনে একটি কথা বলবো, এই যে ভূমিকা বন্ধ, কথা বলবে সবাই সচেতন, এই একটি কথা বলতে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক না, তা আকর্ষণ হচ্ছে। আর এমনিতে অনেক কথাই বেরিয়ে যাচ্ছে, আর আপনি বাংলাদেশে ঘুরছেন, নিজের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কল্পনা জল্পনা করছেন যে বসে আছি এখানে, আমার স্ত্রী বা কি করছে, ছেলে মেয়ে বা কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই জানেন কি এ বিষয়ের সম্পর্কে, সব ভুলে গেলেন, ওইদিক সেদিক মন আর নাই, মন চলে এসছে এই কথার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমের বচনের পদ্ধতি অবলম্বন করতেন দাওয়াতের ক্ষেত্রে। এই হিকমত অবলম্বন করা উচিত মানুষের সাথে কথা বলতে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বুখারীর হাদিস জিজ্ঞেস করছেন, গাছের মধ্যে একটি গাছ আছে যে লাস কতোয়া রাখা, তার পাতা পড়ে না, পাতা ঝরে না, হাদ্দে শুনি মাহিয়া, বলো তো তোমরা বলতে পারো কেউ, কেন জিজ্ঞেস করলেন, সোজা তো বলে দিলে হয়তো যে একটি গাছ আছে, এই যে গাছ কোনদিন পাতা ঝরে না, আর ঘরে ঘরে চোখের সামনে। নবী করিম সাহাবাদের জিজ্ঞেস করছেন, সাহাবারা আর বাড়ির খোঁজ কি নেবেন, বলছেন যে জঙ্গলের গাছ খোঁজ করা শুরু করেছি আমরা, যে কোন গাছই বা আছে, কেউ বলতে পারছেন না। আবদুল্লাহ বিন ওমার যুবক ছেলে, মাত্র 14-15 বছর বয়স, সে বলছে আমি তো প্রথমে বুঝে নিয়েছি যে কি গাছ আল্লাহ রাসূল বলতে চেয়েছেন, কিন্তু দেখছি যে আমার আব্বাও বসে আছেন, আবু বকারও বসে আছেন, ওমরের মতো লোক, আবু বকারের মতো লোক, উসমানের মতো লোক, আলীর মতো লোক, বয়োজ্যেষ্ঠ সম্মানিত লোকেরা বসে আছেন, তারা নীরব, কিছু বলতে পারছেন, আর আমি বলবো, বেয়াদবি হবে না, লজ্জায় তিনি বললেন না। বর্ণনাকারী বলছেন, ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি, বাদিয়া এলাকার জঙ্গলের যেসব গাছপালা, সেসব গাছপালা নিয়ে মানুষ চিন্তা করা শুরু করলো, কোন গাছ হইতে পারে বনে জঙ্গলে যে গাছের পাতা ঝরে না, এই চিন্তা করা শুরু করেছে। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলাত, আর আমার খেয়ালে একেবারে বদ্ধ পরিকার যে সেটি হচ্ছে নাখলা, খেজুর গাছ। পরে নবী বললেন, হিয়া নাখলা, বলতে পারছো না, এই তো খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভঙ্গিমাগুলি অবলম্বন করতেন যাতে মানুষের আকর্ষণ হয়, কথাটি স্মরণে থাকে। নবীশ জিজ্ঞেস করলেন যে আল্লাহর হক কি বান্দার ওপর, বান্দার হক কি আল্লাহর ওপর, জানো, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলা। নবীশ সাহাবরা বলে আল্লাহ ভালো জানেন আর তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন এটাই ইসলামিক তরিকা ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এখন আমাদের মাঝে নবীশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মজুদ নন তখন আল্লাহু ওয়া রাসূলুহু বলতে হবেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যেহেতু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আর জানার কোনো উপায় নেই, তার কাছে আর ওহী আসার কোনো রাস্তা নেই, বন্ধ হয়ে গেছে, তাই না, মানুষ ইন্তেকাল করলে তার আমল, তার কাছে ওহী আসলে ওহী আসা বন্ধ, তাই নামাজ পড়লে নামাজ পড়া বন্ধ, তিনি রোজা রাখলে রোজা রাখা বন্ধ, তাই না, তিনি স্বামী স্ত্রীর খোঁজ খবর, স্ত্রীর ছেলে মেয়েদের খোঁজ খবর নিলে তা বন্ধ, তাহলে আমল মানে দুনিয়া আখেরাত সব রকমের আমল বন্ধ, ঠিক কিনা বলো। এই হাদিসটা বুঝতে অনেকে বলে আমল বন্ধ মানে শুধু নামাজ রোজা বন্ধ, না, ভালো আমল মানে ইবাদত বন্ধ বন্ধ না, দুনিয়ার সব কাজকর্ম বন্ধ, মানুষ যখন মরে গেল দুনিয়ার কাজ বন্ধ, আখেরাতের কাজ বন্ধ, সব রকমের কাজ বন্ধ তার, আপনার ব্যবসা ছিল, আপনার টেলারিং ছিল, আপনার বন্ধ, তার আমল বন্ধ। তো আমাদের বলা উচিত আল্লাহ আলাম, এখন আল্লাহ রাসূল আলাম নাই। নবী সাল্লাম যেহেতু জীবদ্দশায় ছিলেন আর তখন ওহির দরজা খোলা ছিল, সুতরাং সাহাবাই কেরামরা ইসলামিক আদবে বলতেন আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল। এখন এরকম বলা যে ঠিক নয়, এজন্য দেখবেন যে কোনো তাফসীরের কিতাব, হাদিসের ভাষ্যের কিতাব বা ফেকার কিতাবে দেখবেন কোনো একটি মন্তব্য করার পরে বা কোনো একটি তাফসীর লেখার পরে লিখছেন আল্লাহু আলাম, কি লিখেন, আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম লিখেন না। তাহলে সাহাবারা জবাব দিলেন না, যেহেতু সাহাবারা কাল্পনিক জবাব দেওয়া মানে খেয়াল খুশি জবাব দেওয়ার কি প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে রয়েছেন, তারপরে আল্লাহর হক কি বান্দার হক এটি হচ্ছে ইসলামিক ব্যাপার, আর ইসলামের ব্যাপারে তাহলে নিজের পক্ষ থেকে কথা বলা ঠিক নাই, যতক্ষণ সম্যক জ্ঞান না থাকে ইসলাম সম্পর্কে বা ইসলামের কোন মাসলা সম্পর্কে, সে সম্পর্কে মন্তব্য করা জায়েজ নাই মোটেই না, বরং কাবীরা গুনাহ। ওয়া আনতাকুরু আলাল্লাহ মা লা তাআলামুন, আল্লাহ একটি আয়াত বলছেন যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে যার জ্ঞান নেই সে সম্পর্কে বলা হচ্ছে বড় কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ। তাহলে না জেনে ফতোয়া দেওয়া, না জেনে প্রশ্নের উত্তর দেওয়া ধর্মীয় ক্ষেত্রে হচ্ছে ওয়ান তাকুলু আলাল্লাহ মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা, আর তা হচ্ছে বড় কাবীরা গুনাহ, শিরকের সাথে সামিল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান ওয়ান তাকুলু আল্লাহু মা লা তা'লামুন, শিরিক আর না জেনে ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে কথা বলা। আমাদের দেশের অনেকেই এরকম না জেনে কথা বলে, না জেনে ফতোয়াবাজি করে, না জেনে মন্তব্য করে, একটা জিনিস জায়েজ না জায়েজ খেয়াল খুশি বলে, আমার মতে জায়েজ, আর একজন বলছেন না আমার মতে ঠিক নাই, বুঝলেন, আর একজন আমার মতে এটা মকরু। যখন বিড়ি সিগারেট জর্দান মশলা উঠে, একজন বলছে যে এটা আমার মতে মকরু, আর একজন বলছে যে অসুবিধা কি, জায়েজ তো, আমাদের হুজুররা খাচ্ছে তো আমার মতে জায়েজ, হুজুররা খাচ্ছে জর্দা খাচ্ছে সেজন্য আমার মতে জায়েজ হয়ে গেল, হ্যাঁ, আর একজন বলছে আমার মতে হারাম, খেয়াল খুশি। অথচ কারো এলিম নেই, এলেম নেই তো জবাব দেওয়ার হক নেই, আপনার অধিকার নেই। এলেম যদি না থাকে ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান শরীয়ত সম্পর্কে, দলিল সম্পর্কে, তাহলে আপনার ফতোয়া দেওয়ার হক নেই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে দলিলে, তাকে জিজ্ঞেস করে নাও যদি জানা না থাকে। আল্লাহ দলিল সহ বলেছেন, আবার বিল বাইয়িনাত ওয়াজ-জুবুর, দলিল প্রমাণ সহ জিজ্ঞেস, মানে যার কাছে দলিল আছে তার তার কাছে জানো, এমন নাই যে রাস্তায় একজনকে পেলাম তার কাছে জেনে নিলাম। আমরা দুনিয়ার ক্ষেত্রে কাজ করি না, ফুটপাতে যদি কেউ ট্যাবলেট বড়ি নিয়ে বসে থাকে কেউ তার কাছে ঔষধ নেবে না, নেবেন নেবেন না, বরং যারা একটু জ্ঞানী ব্যক্তি তারা ফার্মেসিতে গিয়ে ঔষধ নেন না, আগে মেডিকেলে ডাক্তারের কাছে চেক আপ করাবেন, তারপরে গিয়ে ফার্মেসিতে ঔষধ কিনবেন। যেইভাবে লিখে দিয়েছে আর যেভাবে খেতে বলেছে ওইভাবেই খাবেন আর ওইভাবে কিনবেন আপনি, তাই না? আর ফুটপাতে মসজিদের কাছে যেমন সবজি বিক্রি হচ্ছে, যদি ঔষধ বিক্রি হয় একটিও লোক কিনবে না, কিনবে কিনবে না, মূর্খ না হলে কিনবে না এই ঔষধ। আর ধর্মের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে একটু দাড়ি টাড়ি দেখলো মুরব্বী হুজুর টেবিল লাগছে, হুজুর আচ্ছা বলেন তো রাস্তাতে ধরে, হুজুর বলেন তো একটা মশলা উত্তর, আর হুজুর দেখলো যে আমার দাড়ি দেখে যখন এতই সম্মান করছে, হুজুর হুজুর করছে, তা আমি বাকি করে কালি আপ ফিরাই। সাহাবারা বলছেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। কাল হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দাদের উপর, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা ইউশরিকু বিহি শাইয়ান, এখানে শাইয়ান বলা হয়েছে, কোনো কিছুকে শরীক করবে না। তাহলে আল্লাহর সবচেয়ে বড় হক, আল্লাহর হক নামাজ পড়াও, আল্লাহর হক হচ্ছে রোজা রাখাও তার জন্য, আল্লাহর হক হচ্ছে তার জন্য কুরবানি করা, আল্লাহর হক হচ্ছে আপনার অনেক হক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হক হচ্ছে সার্বিক জীবনে বিধিবিধান মেনে চলা, আল্লাহর হক হচ্ছে আনুগত্যের ভালো কাজ করা এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, যে কোনো গুনাহ সাগিরা কাবিরা যথাসাধ্য। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে আইয়াবুদুহু, তারই ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না বা কোনো কিছুকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদে আলাল্লাহ, তাহলে বান্দার হক কি বর্তাবে? যদি আল্লাহর হক এই আদায় করে তাহলে বান্দার হক কি? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করলো না, শিরিক করলো না মানে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর ইবাদত করলো এবং আল্লাহর সাথে শরীক করলো না কাউকে, তাকে আল্লাহ আযাব দিবেন, শাস্তি দেবেন না। তাহলে শাস্তি কাকে দেবেন? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না বা ইবাদত করলো শিরিক যুক্ত ইবাদত, তাহলে দুই শ্রেণীর লোককে আল্লাহ আযাব দেবেন, যারা ইবাদতের জন্য যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, যারা ইবাদত করলো না। যেমন অনেক লোক আছে যারা শিরিক করে না কিন্তু ইবাদত করে না, বেনামাজি মুসলমান, নামাজ পড়ে না কিন্তু মাজারও যায় না, পুতুল প্রতিমা দেবী দেবতার কাছেও যায় না, কোনোদিন শিরিকও করে না, ওরুসের মেলাও যায় না কিন্তু নামাজও পড়ে না, তাহলে আল্লাহর ইবাদত করে না, তাহলে আযাবের মুস্তাহিক তো, যেহেতু আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আসলে যারা ইবাদত আল্লাহর করে না, তারা নিজের হাওয়ার ইবাদত করে, মানে প্রবৃত্তির ইবাদত করে, প্রবৃত্তির ইবাদত করে। আফার আয়তা মানি তাখাজা ইলাহাহু হাওয়াহু, সূরা আনকাবুত, তুমি দেখেছো কি, যারা নিজের হাওয়াকে মানে প্রবৃত্তির কি করে, পূজা করে, মানিত্তাবা ইলাহাহু হাওয়াহু, তো তার এলাহ বানিয়ে নিয়েছে তাকে, হাওয়াকে, প্রবৃত্তিকে, খেয়াল খুশি যেটা ভালো লাগছে সেটা করছে সে, তার এটা মনের পূজা, সেই জন্য এটাও শিরক। আল্লাহর ইবাদত না করো, শিরকের অন্তর্গত হাওয়ার পূজা করলো, প্রবৃত্তির পূজা করলো, ইত্তাখাযা ইলাহা হাওয়াহু আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া। ওয়া হাক্কুল ইবাদ, বান্দার হক হচ্ছে যে আল্লাহ আযাব দেবেন না, আল্লাহ ইউআযযিবা, আযাব দেবেন না, মান লা ইউশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করেনি তাকে আল্লাহ আযাব দেবেন না, শিরিক করেনি আল্লাহর ইবাদত করেছে। ইতিবাচক নেতিবাচক দুটোই লাগবে, নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। ইসলাম হচ্ছে দুটো জিনিসের নাম, হ্যাঁ এবং না, লা ইলাহা না আর ইল্লাল্লাহ হ্যাঁ, কলমাতেই এই দুটো জিনিস রয়েছে, নেগেটিভ পজিটিভ। ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে হবে না, তাহলে ইবাদত করতে হবে, শিরিক করতে হবে না, তাকে আল্লাহ আযাব দেবেন না। কালমা ইল্লা ইলাহা ইল্লাল্লাহটা যদি মুসলিম জাতি সঠিকভাবে বুঝে যেত তো বেনামাজি হতে পারতো না। মুসলিম জাতি কালমা ইল্লা ইল্লাহ সঠিকভাবে বুঝে যেত তো কোন রকমের শিরক করতে পারতো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের মধ্যে সবকিছুই রয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না বুঝে আমরা পড়ি, অর্থ না বুঝে আমাদের একসঙ্গে লোকেরা জিকির করি, অর্থ না বুঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বয়ান করি আমরা, মানে কাইলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, ঠিক না, কিন্তু অর্থ বুঝি না, যার ফলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাব আমাদের জীবনে পাওয়া যায় না। এর যে একটা প্রভাব হওয়া উচিত মানুষের জীবনে বা জীবনের প্রতিটি দিকে তা নেই। সাহাবি মুয়াজ বিন জাবাল বলছেন যে ইয়া রাসূলুল্লাহি আল্লাহ রাসূল আফালা উবাশশিরুন নাস, তাহলে মানুষকে কি এই সুসংবাদ শুনিয়ে দেবো? ভালো সুসংবাদ তো যে আল্লাহর ইবাদত করবে আর শিরিক করবে না, তাকে আল্লাহ আজাব দেবেন না, মানে তার জন্য জাহান্নাম নয়, তাহলে তাকে আল্লাহ জান্নাত দিবেন, কবরে আজাব দেবেন না আল্লাহ। আচ্ছা, ইবাদতের অর্থ এখানে বোঝার চেষ্টা করবেন, আবার এইভাবে আলোচনা করে যদি চলে যায় তো ভাববেন যে তাহলে তো নামাজ টামাজ পড়ে যদি মদও খাই আর জুয়াও খেলি আর ব্যভিচারও করি তো কি আল্লাহ আজাব দেবেন না? তো ইবাদত মানে আগে বলেছি জন্য বলবেন না, আবার ইবাদত নেগেটিভ পজিটিভ, হ্যাঁ, শুধু নামাজ রোজা করার নাম ইতিবাচক কাজের নাম শুধু ইবাদত না, বরং যেগুলি হারাম সেগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে নেগেটিভ নামাচক, সেগুলোর নামও ইবাদত। একটি লোক হারাম খায় না, হ্যাঁ, হারাম কাজ করে না, হারাম ব্যবসা করে না, এটি তার ইবাদত নামাচক ইবাদত, বুঝছেন? আর হ্যাঁ বাচক ইবাদত যেগুলি করতে হবে সেগুলি করে, তার মানে এই ভাবেন না যে তাহলে নামাজ রোজা করে তো পার পেয়ে যাবো, শিরিক করলাম না, নামাজ রোজা করলাম আর এদিকে গোনা রয়েছে সব, হারাম খেলো, মদ খেলো, জুয়া খেললো, লটারি থাইল্যান্ডের লটারি খেললো, বুলু ফিল্মেও দেখলো, বলছে আমি তো নামাজ পড়েছি আল্লাহর ইবাদত করেছি, তো বুলু ফিল্ম দেখাটা কোন আল্লাহর ইবাদত, আর বুলু ফিল্মের সিডি বিক্রি করাটা কোন আল্লাহর ইবাদত হলো? আল্লাহর ইবাদত নাবাচক ইবাদত হইতে হবে, কি যে অশ্লীলতা থেকে দূরে থাকে মুসলিম, অশ্লীলতা ছড়াচ্ছ তুমি বুলু ফিল্মের মাধ্যমে, অশ্লীল কাজে তুমি লিপ্ত রয়েছো, অশ্লীল কাজের ব্যবসা করছো তুমি বুলু ফিল্মের এই সিডি বিক্রি করে, সুতরাং তুমি আল্লাহর ইবাদত করলে না, তো আল্লাহর ইবাদত করতে হবে, তো ইতিবাচক নেতিবাচক ইবাদত করতে হবে। আর ইবাদত হচ্ছে তাহলে দিনের সমস্ত কাজকর্মের নাম যেগুলি করতে বলা হয়েছে অথবা যেগুলি থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, এই অর্থে ইবাদত করলেই আল্লাহ আজাব দেবেন না। সাহাবি বলছেন মানুষকে জানিয়ে দিন যে আল্লাহ আজাব দেবেন না, তোমরা যদি ইবাদত বন্দী আল্লাহর করো শিরিক না করো তো আল্লাহ আজাব দেবেন না। কাল আল্লাহ তো বাশির হুন বলে না, সুসংবাদ দিও না, মানুষকে যদি সুসংবাদ দাও তাহলে মানুষ এর উপরে আস্থা ভরসা করে যে আমরা তো শিরিক করি না আর আল্লাহর ইবাদত বন্দেগী তো যা আল্লাহ আদেশ করেছে পালন করছে যা নিষেধ করেছেন বেঁচে থাকছে সাহাবায়ে কেরামদের যুগে, তাহলে তো আর বেশি নফল কাজ করতে মানুষ মানে অগ্রগামী হবে না, তাহলে ফায়াত্তাকিলু ওর উপরে আস্থা ভরসা করে বসে থাকবে, ফায়াত্তাকিলু ওরই উপরে ভরসা করে নেবে তো সুসংবাদের উপর, সুতরাং সুসংবাদ দিও না। কিন্তু এই হাদিসের শেষখানে রয়েছে যে হযরত মুয়াজ বিন জাবাল ইন্তেকালের পূর্বে যখন শেষ বয়স হয়ে আসলো তখন ভাবলেন যে আমি যদি হাদিসটাকে গোপনে রেখি সুসংবাদ কাউকে না দিই, মাত্র তিনি একাই শুনেছিলেন হাদিসটি, যেহেতু আল্লাহ রাসূল গাদার পিঠে একাই ছিলেন, যদি না বলি তাহলে কি হবে, গোপনে থেকে যাবে এই ব্যাপারটি, যে বান্দার হক আর আল্লাহর হকের এই হাদিসটি গোপনে থেকে যাবে, মানুষ জানতে পারবে না, আর উম্মতকে পৌঁছে দিতে হবে আল্লাহ রাসূলের কথা, তো এই রাসূলের কথা যে গোপনে থেকে যাবে তাই আখবারা মুআযুন ইনদা মাউতিহি তাআসসুমান, এই হাদিসের শেষ অংশ রয়েছে, এই কিতাবে হয়তো নেই অন্য হাদিসে বাড়তি রয়েছে, আখবারা মুআযুন মুআযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মীয় স্বজনদেরকে বা সাহাবীদেরকে জানিয়ে দিয়েছিলেন ইনদা মাউতিহি তার ইন্তেকালের মুহূর্তে তাআসসুমান গুনাহ মুক্ত হওয়ার জন্য, যাতে করে আল্লাহ না ধরে নেয় যে তুমি গোপনে কেন রেখেছিলে বিদ্যাকে, আল্লাহ রাসূলের একটি জ্ঞানকে জেনে তুমি গোপনে কেন রেখেছিলে, সেই জন্য তিনি মরার পূর্ব মুহূর্তে মানুষকে জানিয়ে দিয়েছিলেন যে দেখো আল্লাহর হক হচ্ছে এই আর বান্দার হক হচ্ছে এই, আর এই কথা নবী সাল্লাল্লাহু আমাকে এই হাদিসে বলেছেন, এই সময়ে এই হাদিসটি শুনিয়ে দিয়েছিলেন, তারপরে বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করেছেন, নাহলে আমাদের কাছে কি করে এই হাদিস পৌঁছিত, যদি তিনি না শোনাতেন তাহলে আমাদের কাছে কি করে পৌঁছিত, হাদিসের কিতাবে এই হাদিসটি আসতো কি করে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।